exclusively on FusionBD.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself.
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব 187তম পর্ব। সঙ্গে আছি আমি আরজিকে দিয়া। এবং শুরুতেই আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নিচ্ছি কে রয়েছে আজকের রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিদিয়া। মানুষের মনোবল কত দৃঢ় হয় তা দেখিয়েছেন আমাদের আজকের অতিথি আলতু। 24 বছরের এই জীবনে সততা আর দৃঢ় মনোবলকে সাথী করেই এগিয়ে যাচ্ছে। বন্ধুদের জন্য নিবেদিত তার প্রিয় খেলা ক্রিকেট, আর প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান। বিরানি তার খুব প্রিয়, আর প্রিয় মানুষ ছোট আপু। বিখ্যাত মানুষদের জীবনী পড়তে ভালোবাসেন যে মানুষটি, তিনি তার কি অজানা সত্য আজ আমাদের জানাতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আজকে আইভি আছে আমাদের সঙ্গে এবং আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 আরজিকে রিয়ার সাথে। সঙ্গে রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু এবং বরাবরের মতো আপনার সঙ্গে থাকবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি ফোনে কানেক্টেড এই মুহূর্তে আমার সঙ্গে। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। জি, আপনার জন্য আজকে সোহেল রানা নিজের অপ্রিয় সত্যগুলো এখানে এক্সপ্লোর করবে এবং সেটা শোনার পর আপনি আপনার যে সাইকো অ্যানালিটিক্যাল নলেজ, সেখান থেকে এই বিষয়টিকে আপনি সামাজিক এবং তার ব্যক্তিগত পর্যায়ে কি হতে পারে, কি হতে পারতো এবং এটার ইম্প্যাক্টটা কি, এটা থেকে দূরে কিভাবে থাকা যায় সে বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই বলবেন। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। বরাবরের মতোই থাকবে এসএমএস পোল, যেখানে যে কোনো মুহূর্তে আপনাদের মতামত চাওয়া হতে পারে এবং যে কোনো মুহূর্তে আজকে যিনি গেস্ট আছেন তিনি যদি মিথ্যা বলেন তাহলে তার বলার ক্ষমতা খর্ব হতে পারে। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, তারপরে অপরাধ দেখবো এবং তারপর সেটার পরিণতি দেখবো। জি, আপনি একেবারে ছোটবেলা থেকে, শৈশব থেকে, যেখান থেকে বড় হয়েছেন, যেখান থেকে মেমোরি আছে সেখান থেকে শুরু করুন।
1999 আমার জন্ম। এটা আমার কাকির কাছ থেকে শোনা, কারণ আমার কাকির বিয়ে হয়েছে 1993। তারপরে 94, 95, 96, 97 পর্যন্ত আমি ছোট ছিলাম, কিছু বলতে পারি না। জাস্ট 98 সালে আমাদের সোনমাইট গ্রামে বন্যা হইলে অনেক পানি হইতো।
আপনার 92 সালে জন্ম?
93 সালে
জন্ম। ওই সময় কাকির বিয়ে হয়েছে
96-এর 16-ই ডিসেম্বরে।
আচ্ছা, ওকে।
ভালো একটা।
কোন জেলায় আপনার বাড়ি?
আমার জেলা হয়েছে যে শেরপুর।
শেরপুরে, ওকে। তো বন্যার কথা বলছিলেন আপনি। হ্যাঁ, তারপর
মানুষ হয়েছে ঢাকায়, জন্ম হয়েছে যে বসুন্ধরা।
বসুন্ধরা মানে বসুন্ধরা আবাসিক এলাকা?
হ্যাঁ হ্যাঁ, বসুন্ধরা এখন আবাসিক হয়েছে। ওই এলাকায় জন্ম হয়েছে, পরে বড় হয়েছে সোনমাইট সরকার বাড়ি এসে। ওর থেকে আরো 10 টাকা রিক্সা করা লাগে এদিকে এসে পরে।
জি জি, বন্যার গল্পে ছিলেন, বলুন তারপর।
হ্যাঁ, ওই বন্যা হয়েছিল, তারপর ওই বন্যাতে আগে আমাদের ঘরে ছিল, তো বন্যাতে সব বাড়ি ঘর তো ডুবে গেছে। তারপর আমরা একটা বিল্ডিং এ ছিল, একটা লোকের তিনতলা খালি বিল্ডিং, ওই বিল্ডিংটায় গিয়ে আশ্রয় নিতাম।
আচ্ছা আচ্ছা, কত সালের বন্যার কথা বলছেন?
1998
সালে।
আচ্ছা, ওই আমাদের গরু রাখতাম, দুইটা গরু আর আমরাও থাকতাম। তো প্রতিদিন আমাদের নৌকাও ছিল, আব্বুর সাথে ঘাস কাটতে যাইতাম। আমি ছোট ছিলাম তো, তো আব্বুর সামনে দিয়ে ঘাস কাটতো আর আমি পিছনে ওই বইটা ধরে রাখতাম।
আচ্ছা আচ্ছা।
পরে হঠাৎ করে মানে আব্বু সামনে খেলা দিতে বললো, আমি খেলা দিলাম, বইটা ফসকে দেয়া আমি মানে গাছের উপর পড়ে, যে কচুরি পানা কাটে ওই কচুরি পানার উপর পড়ে যায়, কিন্তু ডুইবা যায় না, আমার ভাগ্য ভালো। কিন্তু আমি বইটা পড়ার পর কোনো চিল্লাইতেছে না, কিছুই করতেছি না। তো এইভাবে ই করেছি। পরে শহীদ কাকা ছিল, উনি গরু বলতো আরেক মালিকের, তো উনি আমার দেখে দেওয়ার পর কয়ে আপনার ছেলে তো বইটা গেছে আর উঠান। পরে আমি উঠছি, এই 98 সালের ঘটনা, এটা মনে আছে। তারপর
উনি ছোট তখন,
হ্যাঁ একদমই ছোট, আর ওই যে ছাদে থাকতাম ওই ছাদে শয়তানি সাজলামি করতাম, ওই দৌড়াদৌড়ি করতাম ছেলে মেয়ের সাথে। মানে আমরা তিনটা বন্ধু ছিলাম, যে আমার নাম ছিল তখন, আমার নাম ছিল আবুল, তারপরে আমি, তারপরে রাকিব, জসিম, এই তিনটা ছিল। একদম ছোট থাকতেই একসাথে বড় হয়েছি। তো আমরা ওই বিল্ডিং এ থাকতাম, একই বিল্ডিং এ সবাই আশ্রয় নিয়ে। এইভাবে 98 সালটা যায়। তো যাওয়ার পর যখন 99 আসে, 99 তে আমি ক্লাস 1 এ ভর্তি হই, এই ক্লাস 1 শেষ করি। তারপর আপনার 2000 সালে আপনার মানে 99 আমার আম্মু বাহিরে চলে যায়,
দেশের বাইরে,
দেশের বাহিরে ওমান। মানে পরিবারের একটু অভাব অনটনের কারণে বা ঠিক মতো আমরা চলতে পারি না, চারটা ভাই বোন ছিলাম, বাপ মা ছিলাম। তারপরে ওই যে আমার ফুপুরাও আসতো মাঝে মাঝে মাঝে, তারপর আমার কাকা কাকি সবাই একসাথে থাকতাম। আর কাকাও ইনকাম করতো, আব্বুর ও দোকান ছিল, আব্বু ইনকাম করতো, মাও তখন গার্মেন্টসে চাকরি করতো। তো গার্মেন্টস বিষয়ে কাজ করার জন্য আপনার ওমান চলে যায়। যখন চলে যায় তখন আমার আমাদের খাওয়ানোর মতো কেউ ছিল না, কাকিরা আলাদা থাকে, আলাদা অন্য বাড়িতে থাকতো, হয়তো একালাকাই থাকতাম, কিন্তু খাওয়ানোর মতো কেউ ছিল না। তখন আমাকে নিয়ে আমার আব্বু এতিমখানায় ভর্তি করে দিয়ে আসে, এই আমার টাস্তো ভাইয়ের সাথে ছিল, মানে আমার টাস্তো ভাই আর আমাকে দুজনকেই করে এই মাদ্রাসায় ভর্তি হই। ওই তখনই মানে স্কুলের রোল নং ছিল আমার 22। তারপরে যখন মাদ্রাসায় যাই, তো তখন আরবি পড়া, তো হুজুরা সকালে
উঠে একটু 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 থামাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে আপনি তখন কোন ক্লাসে পড়ছিলেন যখন আপনি মাদ্রাসায় ভর্তি হলেন?
শুধু ক্লাস 1 এই পড়ছিলাম।
ক্লাস 1 এই পড়েছিলেন, পড়ার পরে আপনাকে মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়?
হ্যাঁ। ওকে, ভর্তি হলাম যখন ক্লাস 1 এ, মানে ইতিদে 1 এ তখন পড়তেছি। পড়ার পর 3 মাস পর, আগে বছরে 3টা পরীক্ষা হইতো, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তো প্রথম শ্রেণী পরীক্ষা হইলো, পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট দেয়। তো আমার জীবনে কখনো কোনোদিন পড়ালেখার জন্য এর জন্য কান্না আসে নাই। তো ওদিনটা সবাই ডাক দিয়ে হুজুরা মিটিং করে পরে রেজাল্ট দেয়। তো বললো যে তোমার ফলাফল, তোমাদের ফলাফল তোমরা হাতে পাবা, কে কতটুকু কষ্ট করছে, কিভাবে করছো, এটা তোমরা এখনই হাতে পাবা। তো ওই কথাটা শুনে আমার কান্না আসছে, মনে করছিলাম যে রেজাল্ট অনেক খারাপ হইবে বা এই হয়েছে এই হয়েছে, কিন্তু রেজাল্টটা দিছে। দেওয়ার পর 27 জন 27 জন ছাত্র ছিলাম, তো ওর মধ্যে আমার উন্নয়ন হয়েছিল 3।
ওকে,
তো এর থেকে ওটা খুব ভালো লাগলো, খুব মজাও পেলাম, অনেক ভালো লাগলো। তারপর আবার এক সপ্তাহ ছুটি দিল, তো ছুটি কাটায় আবার পরবর্তীতে মাদ্রাসায় আসি। এইভাবে আমার জীবনের ইটা শেষ হয়, মানে এই যে ইত্যাদি 1টা শেষ হয়। তো ইত্যাদি 2 তে উঠি যখন, তখন আবার এই ওই মাদ্রাসায় পড়তে থাকি। আগে যে পুরান মাদ্রাসাটা ছিল ওই মাদ্রাসায় পড়তে থাকি। তো আমাদের নতুন একটা ভবন তৈরি করছিল আমাদের এলাকায়, তো মাদ্রাসার জন্যই মাদ্রাসাটা এখন আছে, ওইটা নির্মাণাধীন। ওই মাদ্রাসায় ট্রান্সফার হই, তো ট্রান্সফার হওয়ার পর ইত্যাদি 2 তে তো থাকি। তো তখন
মাদ্রাসায় ট্রান্সফার হন না, ভবনে ট্রান্সফার,
হ্যাঁ ভবনে ট্রান্সফার,
নতুন,
হ্যাঁ নতুন ভবনে ট্রান্সফার হই। নতুন ভবনে ট্রান্সফারের পরে তো নতুন ভবন করা হয়েছে, বিদায় মাদ্রাসায় একটা মাহফিল করা লাগবে। তো তখন মাহফিল হয়, ওই মাহফিলে আপনার মাহফিলে প্রদর্শনী হয় যে ছাত্রদেরকে কে কি বলবে না বলবে এটা সব শিখাইবো। তো আমি তো একটু ছোট ছিলাম, আবার ইয়ের মধ্যে আমরা এই দ্বিতীয় জামাতে এই 14 জন না 15 জন ছাত্র ছিলাম। এই 15 জন ছাত্রের মধ্যে আমি ছিলাম সবচেয়ে ছোট। আর হাদিস 41টা হাদিস মুখস্থ করায়, তারপর আপনার এগুলো সবকিছু শিখায় প্রদর্শনীতে দেখানোর জন্য, যেন মাইকে দাঁড়ায় বলতে পারে। তো আল্লাহর রহমতে আমি সবগুলোই পারতাম, কিন্তু সবগুলো তো আর একজনের দেওয়া হয় না, তো এক একজনের ভাগ করে দিল। তো আমার দেওয়া হয়েছিল 3টা আইটেম। একটা হচ্ছে যে 41টা হাদিস বলতে হইব, 2 জন আমি একজন আর আরেকজন, আমি আরবি বলে যাবো, 20টা হাদিসের আরবি বলবো আর 20টা হাদিসের বাংলা অর্থ বলবো এরকম। তারপর এটা হয় এটা বলি। তারপর 2001 যখন হেফজা শুরু করি, দ্বিতীয় জামাত শেষ, আসলে দ্বিতীয় জামাতেই আমার ওই সম্পূর্ণ আমার জীবনের যে লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা, ওই ঘটনাটা ঘটে। আপনি যদি বলতে পারেন আমি এখন বলবো।
নিশ্চয়ই আপনি বলবেন, আপনি বলার জন্য এখানে।
হ্যাঁ, হয়তো বা আমি আমার বাড়িতে বন্ধুদেরকে আমি জীবনে এই কথাটা কখনো কাউকে কোনোদিন প্রকাশ করি নাই, এই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ক্যান এক্সপ্রেস দিস। আসলে সত্যি কথা কি, দ্বিতীয় জামাতে থাকতেই যেটা হয় যে আমরা দ্বিতীয় জামাতে 15 জন ছাত্র ছিলাম, যে আমরা ছাত্র ছিলাম প্রায় 6 থেকে 7 জন কি 8 জন সমবয়সী ছিলাম। তো যদি 1999 মাদ্রাসায় ভর্তি হয়ে থাকি, তাহলে আমার বয়স ছিল 93 থেকে 99 পর্যন্ত, 6 বছর কি 7 বছর। তো 7 বছর যখন হয় তখন 2000 সালে এই যখন দ্বিতীয় জামাতে উঠি তখন মোহাম্মদ আলী নামের একটা ছেলে ছিল, মোহাম্মদ আলী আপনার ও স্কুলের ছাত্র ছিল, ও মনে হয় সিক্স পর্যন্ত পড়ছিল।
আপনার সে সিনিয়র ছিল না জুনিয়র ছিল?
আমার বয়স ছিল তখন 7 বছর, ওর বয়স ছিল তখন 14 বছর।
আপনার সে সিনিয়র ছিল বলেন।
তো ওই মোহাম্মদ আলীর সাথে, মোহাম্মদ আলীর সাথে কি বলতে গিয়ে দ্বিতীয় জামাতে একসাথেই পড়ি। তো মাদ্রাসায় যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা বিছানা করে সবাই একসাথে শুই, মানে একজনের বেড বড় জোর 2 হাত কি 1.5 হাত এরকম একসাথেই শুই। তো এক শুক্রবার, প্রত্যেক শুক্রবারে তো আমাদের বন্ধ থাকতো, তো শুক্রবারে দুপুরে খাওয়ার পর সবাই ঘুমানোর টাইম দেওয়া হইতো, এর মধ্যে থেকে অনেকে ঘুমাইতাম আবার অনেকে পালায় যায় ক্রিকেট খেলতাম। কিন্তু শুক্রবারে যখন বিকেলবেলা আমি ঘুমাই, সবাই ঘুমে সবাই ঘুম, তখন ও আমার প্রথমে ও আমার উপর মানে ঠ্যাং তুলা দেয়। তো যেটা এই জিনিসটা যে খারাপ এটা ছোট মানুষও বুঝে, মানে আমিও বুঝতে পারি যে এই জিনিসটা খারাপ, এটা করা ঠিক না।
অস্বস্তি লাগছিল আপনার?
খুব অস্বস্তি লাগছিল অনেক, যা বলার বাহিরে। তো জাস্ট এরকম অনেকক্ষণ ও এই করে ফেলাইতে চায় ই করে ফেলাইতে, কিন্তু মিলতে মিলতে একসাথে মিশতে মিশতে এইসব কথাগুলো হুজুরের কাছে যায়, বিচার দেওয়া যায় না তো সহজেই। তো তখন এই এরকম করতে করতে, কিন্তু শেষ টাইম যেটা যখন ঘুম থেকে উঠানোর 5 মিনিট আগে যখন এরকম হয় জাস্ট, তখন আমি ভাবলাম যে এখন সময়টা খুব কম, তো তখন জাস্ট একটু ফেলে দিলাম, মানে আমি একটু ভাব ধরলাম, ঘুমের ভাব ধরলাম যে আমি ঘুমাইছি এখন তুমি আমার যা করতে পারো। তো তখন আমি তো ওই অবস্থায়, তো তখন
আপনার মৌন সম্মতি ছিল এক ধরনের?
হ্যাঁ, ওই তো শেষ টাইমে যখন, হ্যাঁ যখন আর পারতেছি না, ও তো আমার সাথে অনেক বড় এই কারণে পারতেছি না, তখন আমার সাথে এই জিনিসটা ওই দিন হয়। তো তারপরে প্রায় অনেকদিন হয় না, তারপর ওই যে মাহফিল হইলো সবকিছু বললাম, তারপর মাহফিলের পর ছুটি দিল, তারপর ওই যে হেফসখানা উঠলাম, হেফসখানা উঠার পর হেফজে শুরু করলাম 2001 সালে। এক সালে যখন হেফজে শুরু করি তো মাদ্রাসায় প্রথম হেফসখানার হাতের সাপ ছিল না, তো আমাদের সময় একটা নতুন হাতের সাপ নিয়োগ দেওয়া হয়।
একটু থামাচ্ছি আপনাকে, তো এই ঘটনা ঘটার পরে কি ওর সঙ্গে, এই মোহাম্মদ আলীর সঙ্গে আপনার কোন ধরনের কোনো কথোপকথন বা কোনো বিষয় নিয়ে কোনো কিছু আর হয়নি, নাকি জাস্ট এটা হয়ে গেল তারপর একটা লম্বা গ্যাপ আপনার সঙ্গে কোনো দেখা শোনা?
না না, কি দেখা শোনা, আমরা মাদার সাহেব মানে যে একসাথে ছুটি দিল না, আবার আমরা আসছি একদম হাতে কথা, বন্ধুর মতো কথাবার্তা।
তো আপনি এটা নিয়ে তাকে জিজ্ঞেস করলেন না যে এটা কেন হলো বা এটা কি করলে তুমি বা এটা তুমি আমার সাথে এরকম কেন আচরণ?
না, এগুলো কিছু জিজ্ঞেস করিনি।
কেন করছিলেন না, লজ্জা পাচ্ছিলেন বা আর অন্য কোনো প্রবলেম ছিল?
তখন ছোট ছিলাম আর এইগুলো বলার মতো মানুষের কাছে বলার মতো বড়।
আপনি মোহাম্মদ আলীকে তো বলতে পারতেন, মানে আপনার ভিতর থেকে আসলে রিয়াকশনটা কি ছিল?
কোন
রিয়াকশন ছিল না,
না কিছু ছিল না।
ওকে বলেন। তারপর
হেফসখানায় যখন উঠলাম তো আমাদের সময় একটা নতুন হুজুর নিয়োগ দেওয়া হইলো, আতাশ হুজুর নামাজ সফুল, তারপর হেফজে যার যার মতো শুরু করি। তো হেফজে শুরু করতে হইলে যে 30 নম্বর পাড়া থেকে শুরু করে 30, 29, তারপর 28, 27, 26, 25 এইভাবে আসতে হয়, আসে সাধারণত মাদ্রাসা ছাত্ররা এইভাবে আসে, কারণ 30 নম্বর পাড়ার চূড়াগুলো ছোট ছোট আর সবগুলো ছোট, তাড়াতাড়ি মুখস্থ হয় আর পড়া যায় তাড়াতাড়ি। কিন্তু আমি এই নিয়মটা জানতাম না, কিন্তু মোহাম্মদ আলী আবার এই নিয়মটা জানতো কিভাবে, যে ওই আপনার ওয়ার্ড এক বোন ছিল, ওই মহিলা মাদ্রাসায় পড়াইতো, ও হাফেজ ছিল, তো ও আবার এটা প্রকাশ করে এই মানে ছাত্রছাত্রীদের দিবে বলে ও আর আপু আবার বইলা দিছিল। তো আমি তো প্রথমে 7 সুরা যেমন ইয়াসিন সুরা, সুরা ওয়াকিয়া, সুরা রহমান, এইগুলো আমি আগে মুখস্থ করা শুরু করছি। তো হঠাৎ করে একদিন হুজুর আমার ডাক দানিয়া বললো যে এইভাবে কোরআন শরীফ পড়ো কেন, এইভাবে তোমার হেফজ পড়তে কে বলছে, পরে হুজুরে বইলা দিল যে শেষ থেকে শুরু করতে। তো আমি শেষ থেকে শুরু করি, এর মধ্যে থেকে ওর আমার কাছ থেকে কয়েক পৃষ্ঠা পড়া আগায়া যায়, তারপর আমি হেফজ শুরু করি, পড়তে থাকি পড়তে থাকি। তো এই হেফখানায় থাকতে তো আবারও তো একসাথেই থাকতাম, তো এমন করে আস্তে আস্তে থাকতে থাকতে এরকম করে আস্তে আস্তে হয় আর দুজনের সাথেই,
মানে এটা রেগুলার আপনারা করতেন? রেগুলার করা শুরু করলেন?
রেগুলার, হ্যাঁ, প্রথম হয়তো একদিন পর, 2 দিন পর।
কোথায় করতেন আপনারা এই কাজটা?
এই কাজটা আমরা ওই যে বিছানা, যে বিছানা শুইতাম ওই বিছানায়।
তখন আর কেউ থাকতো আশেপাশে?
হম, সবাই থাকতো আশেপাশে, ঘুমাইতো মানে আমি ঘুমাইতাম এই সাথে, ও ঘুমাইতো আমার পাশে, তারপর ওর পর ও, ওর পর ও।
আপনারা কেউ বুঝতো না বিষয়গুলো?
না, এটা পরে হয়তো এক সময় মানে শেষের বছর হয়তো।
আচ্ছা, ওই সময়টাতে কেউ বুঝতো না?
না, ওই সময়টা কেউ
সবার চোখ ফাঁকি দিয়ে আপনারা দুজন এটা করতেন?
হ্যাঁ,
আপনারও মৌন সম্মতি ছিল?
হ্যাঁ, তখন ছিল। আসলে করতে করতে কি একটা মেয়ে যতটুকু পাগল হয় না, আমি ঠিক ততটুকু পাগল হয়েছিলাম। আর আমার হাতে মানে যে রিক্সার শিক আছে না, যে চাকরার মধ্যে ওই শিক দিয়া অন্যাম আমি আমার হাতে লিখছিলাম।
এখানে একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, বিষয়টিকে আপনারা শুধু রেডিও শো হিসেবে চিন্তা না করে এটাকে একটা শিক্ষার জায়গা থেকে নেন। বিকজ আজকে যিনি আমাদের সাইকিয়াট্রিস্ট আছেন, যিনি মনোবিজ্ঞানী আছেন, তিনি বিষয়টা নিয়ে নিশ্চয়ই কথা বলবেন। এগুলোতে আসলে ছেলেমেয়েরা এই ধরনের অসুস্থ সম্পর্কের প্রতি ছেলেমেয়েরা কিভাবে ডিরেইল হয় এবং বিপদগামী হয় সেটার পেছনে একটা রুট কজ থাকে। চিন্তা করে দেখুন, 7 বছরের একটা বাচ্চা যে হয়তো মোহাম্মদ আলীর সঙ্গে সংস্পর্শে না আসলে তার ভেতরে হয়তো ওই ফিল্টার কখনো জন্মাতই না, কিন্তু অদ্ভুতভাবে ওর সঙ্গে মিশতে মিশতে ওর ভেতরে একটা আগ্রহ জন্মেছে ওই বিপদগামী সম্পর্কের উপরে। এবং আপনারা কিন্তু আজকের এই অনুষ্ঠান শুনে, যিনি আজকে এখানে কনফেস করছে আলভি কিংবা এই যে এডুকেশন সিস্টেম, এগুলো নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন তুলবেন না, কজ এগুলো একেবারেই নিরপেক্ষ জায়গা থেকে। কারণ ওর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা একটা স্কুলের ক্ষেত্রেও হতে পারে, সেটা একটা ঘরের মধ্যেও হতে পারে, সেটা একটা পরিবারে হতে পারে, ঠিক আছে? সুতরাং এই বিষয়টিকে নিয়ে মাদ্রাসার দিকে আঙুল তোলার কোনো সুযোগ নেই। এবং একইভাবে আমরা বলবো যে এটা যে কোনো জায়গাতেই হতে পারে, আমরা শুধু দেখানোর চেষ্টা করছি যে একটা সম্পর্কের জন্ম কিভাবে হতে পারে, একটা বিপদগামী সম্পর্কের জন্ম, ঠিক আছে? এই বিষয়টি একটু প্লিজ মাথায় রাখবেন। তো একটা সময় আপনার এটা নিয়ে ভালো লেগে গেল, রাইট? এবং আপনাদের মধ্যে কি এই বিষয়গুলো নিয়ে তখন কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, যে থাকে না যেহেতু আপনারা র্যান্ডমলি জিনিসের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে মানে কথোপকথন হতো, নাকি রেগুলারলি আপনারা জাস্ট দুজন লজ্জা পেতেন? এবং
কথাবার্তা হইতো কি যে যখন দেখা হইতো, মানে ক্লাসে তো সারাদিন একসাথেই পড়তাম, বন্ধুর মতোই একসাথে থাকতাম, তো যখন একটু একটু আড়াল হইতাম বাড়িতে, আজকে রাত্রে তো ও আমার বলতো যে আজকে রাত্রে তো খবর আছে, দেখি আজকে তোরা 12টা বাজানো, এইভাবে এইভাবে এই বলতো। তো হয়তো ওর সাথে মিশে গেছিলাম, তো আমি ওরা বলতাম যে ঠিক আছে দেখবো না, এইগুলো এইভাবে এইভাবে বলতাম। তো এইভাবে হেডখানা হাত যখন পড়তেছি, মানে কোন শিপটা মুখস্থ করতেছি, এইগুলো করতেছি, কিন্তু রাত্রে এইগুলো করার পর ও আমার ভিতরে যে ইটা ছিল ওইটা
আমি একটু থামাচ্ছি আপনাকে। আপনি যেহেতু ছোটবেলা থেকে খুবই চমৎকার একটা ধর্মীয় প্রতিষ্ঠানে আপনি নিজেকে শিক্ষা নিচ্ছেন এবং বড় করছেন, স্বাভাবিকভাবেই আপনি অন্য সবার চাইতে আলাদা একটা পরিবেশে বড় হওয়ার সুযোগ হয়েছে আপনার, সেক্ষেত্রে এই ধরনের কাজ করা পাপ, এই ধরনের কাজ করলে এটা একটা ভয়াবহ রকম গুনাহের কাজ, এগুলো কি কেউ কখনো বা মাদ্রাসা শিক্ষকরা কখনো কি আপনাদেরকে বলতো না?
এবং বলতো বলতো, কিন্তু এইগুলো তো তখন আমার মাথায় আসতো না, আর ওজু ছাড়া কোন শীত করে মুখস্থ করতাম, মানে এরকম সময় গেছে যে মানে তখন এইগুলো সেন্সে আসে না, যখন 6 বছর 7 বছর একটা বাচ্চা, মানে আমি যে ছিলাম আমার এইটাই আসতো না, আমি ওজু ছাড়া কোন শীত মুখস্থ করতাম,
মানে এই জিনিসগুলো আপনি করতেন?
হ্যাঁ।
এবং আপনার জানা মতো এগুলো কি আর কেউ করছো আপনার আশেপাশে, আপনার পরিচিত বা এরকম কেউ?
না না, কেউ করতো না।
আজকে ও এখানে কনফেস করতে এসেছে, প্লিজ আমি বারবারই যে কথাটা বলবো যে ওকে জাজমেন্টে নিবেন না, ও ভুল করেছে বলেই ওর জীবনে এগুলো ঘটেছে, এবং ওর পরের যে ভয়াবহ ব্যাপারটা, ওর জীবনে যে শাস্তিটা, সেটাও কিন্তু খুবই দুঃসহ। আমরা শুধু একটা কথাই বলতে চাই যে যে কোনো অপরাধ, যে কোনো ভুল যে কোনো জায়গাতেই জন্ম হতে পারে এবং সেটা ভয়াবহ অপরাধ হতে পারে, সেটা আপনাকে যে কোনো রকমের ভয়াবহ রকমের শাস্তির মুখোমুখিও দাঁড় করিয়ে দিতে পারে। প্লিজ ডোন্ট জাজ, ওকে দিয়ে অন্য সব মাদ্রাসার স্টুডেন্টদেরকে জাজ করবেন না। কারণ আমি আমি খুব প্রাউডলি বলতে পারি আমার জায়গাটা থেকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি সেই ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্সে এবং মাস্টার্সে সে ছিল মাদ্রাসার স্টুডেন্ট। আমার পরিবারের মধ্যেই 3 জন কোরআনের হাফেজ আছে, 3 জন, মানে আমাদের সেকেন্ড জেনারেশনে 2 জন, ফার্স্ট জেনারেশনে আমার আগের জেনারেশনে 1 জন। সুতরাং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই, দিস ইজ আ বিউটিফুল ইনস্টিটিউশন অ্যাবসলিউটলি। বাট আমি শুধু বলার চেষ্টা করছি যে কোনো জায়গাতেই ধরনের ঘটনা ঘটতে পারে, অপরাধী যে কোনো জায়গাতেই জন্মগ্রহণ করতে পারে। হ্যাঁ, যাই হোক, আপনি যেটা বলছিলেন তারপর বলুন।
তারপর এইগুলা করতাম, তো প্রথম যখন প্রথম বছর হেডসেখানায় পড়ি, তো ওই বছর 13 পারা মুখস্থ করি, মানে 1 বছরেই 13 পারা মুখস্থ করে ফেলাই। তো দ্বিতীয় বছর তো হুজুরের চিন্তা ভাবনা ছিল যেহেতু আমি প্রথম বছরে 13 পারা মুখস্থ করছি, তো দ্বিতীয় বছর আমার 17 পারা মুখস্থ করাইবো, আর তাহলে আমি 2 বছর হেফজ শেষ করে ফেলাম, হুজুরের চিন্তা ভাবনা এটা ছিল। কিন্তু দ্বিতীয় বছর যখন হয় তখন আবার বন্যা হয়, তো এই বন্যার জন্য আবার 1-1.5 মাস গ্যাপ যায়, আমাদের ছুটি হয়। কিন্তু এই এই বন্যার আগে যে সময়টা দ্বিতীয় জমাতে ছিলাম, তো ওই বছর মনে হয় 21 নম্বর পাড়া পর্যন্ত আমার মুখস্থ হয়েছিল।
ওকে,
এর মধ্যে থেকে বন্যা হয়, বন্যার আবার 1-1.5 মাস ছুটি যায়, এই কারণে আমার আর ওই বছর বেশি পড়া হয়, 21 নম্বর পাড়া হয়েছে। পরে তৃতীয় বছর যখন আপনার হয়, তখন তৃতীয় বছর 2003-এ আমি হেফজ শেষ করি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা ব্রেক নিতে চাই, আপনারা আসতে পারেন ফেসবুকে ওকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ kibria.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, সেটি আছে rj kibria নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে কনফেস করছে আলভি। ওকে আলভি, আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখান থেকে আবারও শুনতে চাই আপনার কাছে। কমপ্লিট করলেন,
শেষ করি
বলেন। তারপর
2003 এ শেষ করি, তারপর 2004 দশ পাড়া এর মধ্যে থেকে আবার ওই যে আমাদের যে হুজুরটা ছিল, ওই হুজুর যখন আমাদের প্রতিষ পাড়া পড়ানো হয় তখন আবার চলে যায়। তখন আবার নতুন বড় হুজুর, আমাদের মধ্যে সব বড় হুজুর ছিল যিনি, ওই ওনার কাছে আমরা বাকি পাঁচ পাড়া ফেরা হাফেজ হই। 2004 আবার হেফজোরটা শোনাইতে হয়, এক বছরের মধ্যে শোনায়, কারো এক বছর লাগে, কারো দেড় বছর লাগে, এরকম হইতে পারে। আবার কেউ ছয় মাসে বাইরে ফেলায়, যার যতটুকু মেধা থাকে, যার যতটুকু মুখস্থ থাকে। তো তারপর আমি দশ পাড়া শোনাই আমাদের মহসিন হুজুরের কাছে, হাফেজের নাম ছিল মহসিন। তো মহসিন হুজুরের কাছে দশ পাড়া শোনাই, শোনানোর পর আমার আবার দাঁতের সমস্যা আছে। তো ওই দাঁতের সমস্যার কারণে মাদ্রাসা থেকে বাড়িতে আসছি। তো আম্মু বাহিরে ছিল, 2004 এর দিকে আসছিল, কিন্তু বাহিরে আবার যখন পড়ো,
মা কোথায় ছিল, কোন দেশে ছিল?
মা ওমান ছিল,
ওমান ছিল, ওমান থেকে আবার চলে আসছে।
হ্যাঁ, ওমান থেকে চলে আসছে। ওমান থেকে চলে আসার পর আবার যখন গেছে তখন এর ঘটনা এটা।
জি,
চলে আসছিল, চলে আসার সময় ভালোই ছিলাম, অনেক আম্মু অনেক খাওয়াইতো, ই করতো, টাকা পয়সা নিয়ে আসছিল, দশ বড়ি সৈন্য নিয়ে আসছিল, প্রায় 80,000 টাকা নিয়ে আসছিল 2003 সালে, তখন অনেক ভালো ছিলাম। তো দাদবাসার জন্য যখন বাড়িতে চলে যাই, তখন আব্বার কাছে যাই, বলি যে আব্বা, আমি দাদবাসা করতেছে, ওষুধ কিনে দেন। ওষুধ কিনে না দিলে এই মাদ্রাসায় কি করে দাম, দাদবাসা লেগে যাইতাম না। তখন আমার আব্বা আবার মূর্খ ছিল, মানে লেখাপড়া জানতো না, কৃষক ছিল, গরু পালতো আর ক্ষেত করতো। তো আব্বাই গেল যে মন চাইলে যা, না মন চাইলে না যা, আমি ওষুধ কিনে দিতাম না, এই করতাম না। তো আমার আবার হাফজা শেষ হয়েছে যখন ফাজলামির বয়সটা, তখন আর মাদ্রাসা ই করে আর মাদ্রাসা যাওয়া হয় না। পাঁচ ছয় মাস বাড়িতে ছিলাম, তখন ওই যে জসিম, রাকিব, শাহাবুদ্দিন যারা আশেপাশের বন্ধু ছিল, তো তাদের সাথে বসুন্ধরা ক্রিকেট খেলতে যাইতাম। তখন কিন্তু অ্যাপোলো হাসপাতাল হয় নাই, হইতেছিল। তারপর অন্যান্য ভবন গিলা যেটা, ওই বিল্ডিং গিলা হইতেছিল। তো তখন বসুন্ধরা আমরা খেলতে যাইতাম, মাঠ খালি থাকতো, সবাই নিয়ে প্রতিদিন খেলতে যাইতাম, প্রায় চার পাঁচ মাস এরকম করি। তো পাঁচ মাস পরে আমার আব্বাই নিয়ে আমার একটা গ্রিলের দোকানে দিয়ে আসে, ওয়ার্কশপে, যেখানে দরজা জানালা গ্রিল বানায়, এটা হচ্ছে আপনার বাটারা। তো ওই ওয়ার্কশপে আস্তে আস্তে কাজ করতে থাকি। তো এরকম সময় আমার বড় বোন দেশে যায়। তো দেশে যাওয়ার পরে এক ছেলের পছন্দ হয়। তো ছেলে আমার আমাদেরকে প্রস্তাব জানায়। তো আমার বোনের ওই ছেলের সাথে বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা হয়। তো আমার আব্বু দেখে, মানে ছেলে দেখে, ছেলেদের জায়গা সম্পত্তি আছে, কিন্তু ছেলে কি করে না করে ওইটা খোঁজ খবর না নিয়েই আপনার আপারে ওনার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তো আমার আপার আর একটাই হয়েছে যে, আমি যখন মাদ্রাসায় পড়তাম না, তখন আপা আবার একটা ভাইয়ের সাথে প্রেম করতো, প্রেম করতো, মানে আমি চিঠি মিঠি নিয়ে দিতাম। তো এর সুযোগটা আমার ছিল কি যে, আমি দোকান থেকে যা খাইতে পারতাম তা খাইতাম, কিন্তু আপনার কোনো টাকা লাগতো না,
মানে ওই ছেলেটাই দিয়ে দিত।
হ্যাঁ, ওই ছেলেরই দোকান ছিল, ওই দোকান থেকে
এটা
নিতাম। তো ওই যখন বিয়ের আলাপ আলোচনা হইতেছে, তখন তো আব্বাই তো আবার জানতো না বিষয়টা। তো আব্বা আবার ওই যে যার সাথে এরকম হয়, ওরা যা জিজ্ঞাসা করলো যে, তুমি কি আমার মেয়ের এখন বিয়ে করবা? তো তখন ও বলে যে, না, আমি এখন বিয়ে করতাম না।
কে বলে? যার দোকান থেকে আপনি খাইতেন?
হ্যাঁ, আমি যার দোকান থেকে খাইতাম।
ওকে,
তো ও বলে যে, না, আমি আর এখন বিয়ে করতাম না। তো তখন করবো না, কারণ ওর বড় ভাই ছিল একটা, ওর বড় ভাই বিয়ে করে নাই তখনও, আর ছোট ভাই বিয়ে করতেন, এই কারণেই বলছিল। তো আব্বাই কি করে, ওই যে দেশে বিয়েটা ঠিক করে ফেলায়, 2006 এর প্রথম দিক দিয়ে বিয়ে হয়েছিল। তারপর এর আগে, বিয়ের আগে আমি যখন ইয়ে যাই আপনার দেশে যাই, তখন ওই যে আমার হবুদুল্লাহ ভাই যেটা বিয়ে ঠিক করলো, তো উনি আমার জুতা কিনে দেয়, তারপরে মাফলার, এই শীতের দিনে সব জুতা মোতা এগুলো সব কিছু কিনে দেয়। তো আমিও হয়তো ছোট ছিলাম, আমি আবেগে ওনারে ভাল লেগে গেল, এই অনেক খাওয়াইতো, মজা দিত, এই দিত, সেই দিত। তারপরে বিয়ে হওয়ার পর 11 মাসের মাথায় এই যে আমার ই তো কনসেপ্ট করছিল আপনার, এই এক দেড় মাস পরে যখন 11 মাস বিয়ের বয়স হয়, তো তখন আমার বাগ্নি হয়। তখন আপুর আবার দেশ থেকে টাকা নিয়ে এসে পরে আপার বেবিটা এই আমাদের এই যে এই জায়গায় হয়, মানে যে এলাকায় থাকি ওই এলাকায় হয়। যেদিন হয় ওই দিন আমার দুলাভাই আবার দেশ থেকে চলে আসে,
ছটফট
করে মন কান্দা ছিল আমার আপুর লেগে, তারপর জন্য চলে আসে। তো চলে আসে, দেখে যে আপুর অবস্থা, তখন আমার আবার এক উকিল নানি ছিল, তো ইউকিন নানির কাছে যায়, বললো যে এই নানি আমার 10,000 টাকা হাওলাত দেন, আমার মানে হালিমার তো এই অবস্থা, তো ওর তো হাসপাতাল নিয়ে যেতে হইব। পরে নানি 10,000 টাকা দিয়ে দেয়, বাসায় আয়, আল্লাহর রহমতে কিছু হয় না, আমার বাগ্নিটা ওই যে নর্মালি হয়ে যায়। আমার বাগ্নিটার জন্ম সম্ভবত 9 নভেম্বর এরকম হইব, আর 10 নভেম্বর আমরা ওই যে আপনার আমার দুলা ভাইরা আবার ওই যে আমার মা ওইটা ছিল একটু অন্যরকম, মানে লুবি টাইপের ছিল, যে যেমন যৌতুক ইয়ের বিষয় গুলা আমার আব্বু আবার বলছিল বিয়ের সময় যে 80,000 টাকা দিব, তো 30,000 টাকা দেয় আর বাকি টাকা মানে দেয় নাই বলছিল পরে দিব, তো আমার মা ওই আবার এই যে আমার দুলা ভাই এমন আসছে, আবার আসার সময় আমার মা আমার বইলা দিছে যে এইবার যাইতেছ যে টাকা গিলা পাস ওই টাকা গিলা আবার নিয়ে আসবি, এইভাবে বইলা দিছিল। তো আমার দুলা ভাই সময় সময় আমার আব্বারে বলে যে আব্বা এই আম্মাই তো রাখছিলাম ওইগুলা তুমি নিয়ে যাও, তো এই ড্রেসিং টেবিল আর গরু দুইটা গরু এটা নিয়ে আমরা দেশে যাবো পরের দিন সকালে, রাত্রেবেলা গাড়ি টিকিট ঠিক করছি একটা নতুন বাজার, তো রাত্রেবেলা টিকিট আসবো। কিন্তু ওই টাইমে আরেকটা জিনিস এসেছে, আমার বোনের বিয়ের সময় যিনি উকিল হয়েছিল উনার শালা এই আপনার ট্যাক্সি চালাইতো, তো ওই ভালুকা সন্ত্রাসীরা ধরে নিয়ে যায় ট্যাক্সি আটকা ফোন দিছে যে বাড়িতে যে যদি 3,00,000 টাকা না দেয় তাহলে ওনারা ছাড়বো না। তো এই বিষয়টা যখন রাত্রে জানাজানি হয় তখন আমার দুলা ভাই তোমার এই যে আজকে রাত্রে মানে কালকে সকালে শেরপুর যাইবো, আমার নিয়ে গরু নিয়ে এই নিয়ে এইগুলো নিয়ে দেশে যাইবো। তো দেশে যাওয়ার সময় এই এইগুলো হইলো, পরে রাত্রেই আমার ওই যে উকিল বোনের উকিল নানা বাবা এইগুলা সবাই আসিয়া বললো যে জামাই তুমি তো ওদিকে সবকিছু চিনো তাহলে তুমি আমাদের সাথে চলো যাবা। তো এই কথা যখন বললে তো তখন তো যাইতেই হয়, তখন রাত্রেই আমরা ওই গরু এই সেই উঠাইয়া আমি আমার দুলা ভাই তারপরে এই যে আমার বোনের উকিল বাবা উকিল নানা আর একটা শালা ছিল এই এইজন আর এক দুইজন ড্রাইভার ছিল, একটা ভালো ড্রাইভার আর একটা ছিল যে নর্মাল ড্রাইভার আর একটা হেল্পার ছিল, 3টা হেল্পার আর আমরা 5 জন মোট 8 জন ছিলাম গাড়িতে। তো এই গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় ভালুকা আমরা অ্যাক্সিডেন্ট হই, তো ওই অ্যাক্সিডেন্টে বোনের উকিল নানা যেটা ছিল উনি মারা যায়, উনি মারা যায়, আমার দুলা ভাই যে ছিল আমার দুলা ভাই একদিনের বাচ্চা ছিল ওই দিনকে রাতেই মারা যায়।
আপনার দুলা ভাইও মারা যায়?
আমার দুলা ভাই মারা যায়। আর কি 17 দিন অজ্ঞান হয়ে ছিলাম আর কেউ দেখা যখন আমার বাড়িতে নিয়েছে তখন দেখা মানুষে বলছে যে আমি বাঁচবো না, আর আমার আব্বা মাইশের কাছে যায় যা বলছে যে আমি আবুলে বাঁচতো না, তখন আমার নামটা ছিল আবুল,
মানে আপনার কথা বললো।
হ্যাঁ আমার কথা বললো। এরপরে আমি তো এলাকার ছোট ছেলে ছিলাম, সন্তান ছিলাম, আমি কত ছোট থাকতে হাফেজ দিছি, তারপরে এলাকার সব মানুষ দেখছে আমি খুতবা পড়ছি এই পড়ছি, তারপরে জানাজার নামাজ পড়াইছি, এটা দেখে সবাই আমার অনেক ই করছে, আমার আব্বুরও এই মানে এলাকার মুরব্বীরা বলছে যে তোর ছেলে তো একটা হাফেজ, তুই দাঁড়িয়ে রাখস না কে, তো তখন দাঁড়িয়ে রাখা উচিত এইটা যখন বলছে তখন আব্বু দাঁড়িয়েও রাখছিল, অনেক সম্মান দিত মানুষে ইয়েও রাখছিল। এই যখন এইগুলা সবকিছু হইলো,
ওই 3 মাস আপনি কি করেছেন আপনার মনে নাই?
না ওই 3 মাস কি করছি মনে নাই, তবে এই শুনছি যে এটা যে 17 দিন অজ্ঞান হয়েছিলাম, আর ওই 3 মাস শেষের দিকে যখন তখন যখন ওই যে জহির ডাক্তার সোলমাই সরকার বাড়ি জহির ডাক্তার নামে ডাক্তার আছে, ওই জহির ডাক্তার আমার বাড়িতে দেখতে গেছিল, তো তো আমি তো মেন্টাল ছিলাম শুয়ে থাকতাম ই করতাম, তো ডাক্তার জোরে জোরে থাবর দিত, তারপরে আমি ডাক্তার সাহেব রুকে যে ডাক্তার সাহেব আমার থাবর দিতেছেন আপনার কিন্তু খবর আছে আমি যদি উঠি, যখন এই কথাটা বললাম তখন ডাক্তার সাহেব জোরে আরেকটা থাবর দেয়, তো তখন আর কিছু করি না, আমার 2 হাত পা 4 হাত পা চারদিকে বান্ধা, আমার রাখতে পারে না, তারপর আমার জোর করে ইঞ্জেকশন দেয় এইটা করে সেটা করে, কিন্তু তারপরও সত্যি আল্লাহ জানি কুচিয়ে যায় তখন আমি বলতে পারি না, তো আমি 2 হাতটা টান দিই জোরে এই রশি ছিঁড়া যায়, তো ছিঁড়া যাওয়ার পর আমি এক একজন কিলাকিলি শুরু করি, তো তখন ডাক্তার আমার ইঞ্জেকশন দেওয়া চেঞ্জ চেঞ্জ করে, তো তারপরে এই ওষুধ মশুদ দিত, তো হঠাৎ একদিন আল্লাহ রহমতে ওই কি করে জানি আর কি বার্ডিনাল 50 টাকা দামের তখনকার 50 টাকা করে নিত বার্ডিনাল নামের এই 2টা করে ট্যাবলেট খাই দিত প্রতিদিন, আর যখন মেন্টাল ছিলাম আমরা তো দরিদ্র ছিলাম আরেকজনের জায়গা বাড়ি করে থাকতাম এই টাকা পয়সা তো কিছুই ছিল না, তো তখন আমার আম্মু বিদেশ ছিল, কিন্তু আমার আম্মু একসাথে এত টাকা দেওয়ার মতো তখন ই ছিল না, আম্মু 20,000 টাকা দিছিল, আর আমি যে এলাকায় বড় হয়েছি সরকার বাড়িতে ওই এলাকার মানুষে আমারে 70,000 টাকা দিয়া আমারে সবাই সহযোগিতা করা এইভাবে ই করা আমার এই টাকা দিয়ে পরে আমার এই বাচ্চা হঠাৎ করে যখন ভালো হয়ে যায়, তো আবার ওই যে ওয়ার্কশপে যে কাজ করতাম তো মাথার চেঞ্জ ভালো হয়ে গেলো, হঠাৎ করে মনে হইলো আমি না ওয়ার্কশপে কাজ করতাম, তো মনে যখন হলো তারপর তখন আবার ওয়ার্কশপে যাই কাজ করা শুরু করি, তো এই কাজ করতে থাকি কাজ করতে থাকি, তো আমি আবার ওয়ার্কশপে কাজ করা গেলেন একটা দোকান থেকে মালিক অর্ডার দিয়ে দিয়েছে যখন যা কিছু লাগে খেয়ে যাবে এই দোকান থেকে, আর জামা নিতাম সবকিছু নিতাম, তো ওই সুযোগে আমি দোকান থেকে খাইতাম, খাওয়ার পর যখন বিল হইতো তখন হয়তো মাঝখানে আমি অনেকদিন আমার নিজের খাবারটা অনেক বেশি খেয়ে ফেলেছি দোকানের মানুষের জন্য, যখন কাকাই বলতো যে ওনার জন্য চা নিয়ে আইতে ওনাদের জন্য মেহমানদের জন্য, তখন চা আনতাম তো ওনারা চা খায় যে বিল করতো এর সাথে ডাবল বিল আমি দিয়ে ফেলাইতাম খেয়ে খেয়ে। তো একদিন হঠাৎ করে কাকা ওই দোকানে বলে ফেলায় যে এই যে এই আমার দোকানের ছেড়ারে আর কিছু ওর পার্সোনাল কিছু নিতে দিবা না। তখন যখন দোকানে গেলাম দোকানে যাওয়ার পর নিতে এলাম তো তখন কয়ে তোমার তোমার জন্য কিছু নিবার না করছে দোকানের জন্য খালি নিতে গেছে। তো আমার মাথায় রাগ উঠে গেল যে হ্যাঁ আমার লাগে এইগুলা না করছে। তখন যে আব্বার আমি যে পেলাম যে আব্বা আমার প্রতিদিন 10 টাকা করে দিবেন নাহলে আমি দোকানে যাইতাম না।
তারপর কি হলো?
তখন আর আব্বা দোকানে যাইলে যা আর না যাইলে না যা আমি দিতাম না 10 টাকা। তো পরে তার যাই না কিন্তু তারপরের দিনই আবার ওই যে আমার এসএমবিআর টুলস এন্ড কেমিক্যাল লিমিটেডে আমি জয়েন করি।
আচ্ছা
1000 টাকা বেতনে জয়েন করি। কিন্তু 2-3 দিন যাবত দোকান দোকানে যাই না। তো দোকানে আর একটা আক্তার ভাই যে ছিল কাজ করতাম একসাথে ওই আক্তার বেড়ে আমার দোকান ইয়ে পাঠায় বাড়িতে পাঠায় যে ও আসে নাকি ওরা যায় আসতে পিবা। তো বাড়িতে যায় যায় আমি নাই পরে কয়ে যে আচ্ছা চাকরি চাইলে ওরা সন্ধ্যাবেলা যাইতে দিবেন। তো 5টা বাজে ছুটি হয়ে যায়। 5টা বাজে যখন বাড়ি যাই বাসায় যাওয়ার পরে তখন বলে যে এই আক্তার ভাই ছিল তোর যাইতে গেছে। তো আমি এবার রাত্রেবেলা যাই যাওয়ার পরে কাকার সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে কাকার সাথে আমি বলি জিগেলে যে আস নাই আস নাকে। পরে আমি যে কাকা আব্বারে কইছি প্রতিদিন 10 টাকা করে দিতে এখন আব্বা 10 টাকা করে দেয় না এর লেগে আমি আর আই না। পরে কে দোকানে যে খাস আমি যদি তোর মাঝে মাঝে টাকা দিই এটা তো তোর হয় না। পরে আমি তো এটা দেখলে কি আর ই করতাম আর আপনি তো দোকানে খাইতে না করে দিচ্ছেন। এই কথা যখন বলছি ওনার মুখে মুখে তর্ক করছি ছোট মানুষে তখন বলে যে যা তোর মতো বেদ প্লান রাখতাম না। তো এয়ারপোর্ট থেকে আয় পড়লাম। তো তারপর থেকে আপনার এসএমবিআই টুলস এন্ড কেমিক্যাল লিমিটেডে চাকরি করা শুরু করলাম। ওই জবে থাকা অবস্থায় একটা মেয়ের সাথে পরিচয় হয়। তখন আমার
আমি এই মেয়েটার সঙ্গে পরিচয় হওয়ার আগে আপনাকে আমি জানতে চাই সেটা হচ্ছে আপনি যখন ওখান থেকে আপনার হেডস কমপ্লিট করে চলে আসলেন ওর পরে কি আপনি যে ধরনের বিপদগামী সম্পর্কের মধ্যে আপনি ছিলেন ছেলেটার সঙ্গে এটাকে আপনি কন্টিনিউ করেছেন অন্য কারোর সাথে নাকি ওটা ওখানেই শেষ হয়ে গেল?
হ্যাঁ ওইখানে ছেলের সাথে শেষ হয়ে গেছে।
আপনি এক পর্যায়ে ছেলেটার নাম আপনার হাতে লিখেছিলেন, কেন লিখেছিলেন?
ওই যে কি বলতাম আসলে আমি জানি না যে এরকম আবেগপ্রবণ হয়েছিলাম যে নর্মালি যে মেয়েরা সাধারণত ছেলেদের প্রতি হয় না আমি ওই রকম আবেগপ্রবণ হয়েছিলাম ওর জন্য।
আচ্ছা
যেটা কেউ বুঝতে পারতাম
মানে এটা কি শুধু ওর জন্যই ছিল নাকি অন্য যে কোনো একটা ছেলেকেও আপনার ভাবে ভালো লাগে?
না শুধু ওই ছেলেটাই।
আচ্ছা তারপর
এই এই
আপনি যখন ওখান থেকে চলে আসলেন তাহলে আপনি এত আবেগপ্রবণ তার প্রতি সেটা আপনি সামাল দিলেন কিভাবে?
যখন প্রথম দিকটা অনেক আবেগপ্রবণ হয়েছিলাম শেষের দিকটা র্যান্ডমলি আমরা করতে থাকি জিনিসগুলা কিন্তু শেষের দিকটা আবেগটা আস্তে আস্তে কমে তারপরে ও মাদ্রাসা থেকে আইসা পড়ে। তো এরকম তো পাগল হয়েছে শেষের দিকটা হয়তো কমে গেছে আর এরকম পাগল তো হয় নাই যে ওর জন্য মাদ্রাসা থেকে ছাইরা ছিল আমার এই এইসব রিলেশন এই জিনিসগুলো করা লাগবে এরকম পাগল তো হয় নাই।
মানে আপনি ব্যাপারটা এরকম ছিল মানে প্রথম এই ধরনের সম্পর্ক শুধু আপনি ওকেই মিস করতেন অন্য কাউকে অন্য কোনো ছেলের সঙ্গে ব্যাপারটা এরকম ছিল
না এরকম কিছু ছিল না।
আচ্ছা আমরা এই বিষয়টা নিয়ে ডক্টর আব্দুল ইসলাম আপনি যেহেতু স্ট্যান্ড বাই আছেন আমরা সমকামী সম্পর্কে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার আছে আমরা এটা জানি যে এগুলো আসলে কেন হয় কিভাবে এটির উৎপত্তি হতে পারে এবং এগুলো নিয়ে সারা দুনিয়াতে বিভিন্ন রকমের কথাবার্তা গবেষণা বিভিন্ন কিছু হয়েছে কিন্তু ওর যে ব্যাপারটা এটাকে আসলে কি বলার আছে এটাকে সমকামী সম্পর্কে কোন লেভেল থেকে ব্যাখ্যা করা যায় এবং এই ধরনের সম্পর্কে যদি কেউ থাকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য কি ধরনের স্টেপ নেওয়া যায় সেগুলো নিয়ে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা শুনবো। ঠিক আছে বলেন আপনি আপনি বললেন যে একসময় কোনো একটা মেশিন টুল ফ্যাক্টরি বা কোনো একটা
ফ্যাক্টরি তারপরে টুলস এন্ড ফ্যাক্টরিতে যাই তখন আবার আমার একটা অভ্যাস ছিল যে যারা রাস্তায় পাইতাম মানে তারই বড় যারা ছিল তাদেরকে সালাম দিতাম। আমার যে মেয়েরা আমার বড় ছিল ওই সবাই আমি সালাম দিয়ে শ্রদ্ধা করতাম মাদ্রাসায় পড়তাম আর মেয়েদের দিকে তাকাইতাম না যেহেতু মাদ্রাসায় পড়ছিলাম ওরা হয়তো জানে না কিন্তু প্যান্ট শার্ট সবই পড়তাম দেখলে শ্রদ্ধা করতাম আর সালাম দিতাম অনেক বেশি। তো এরকম করতে করতে এই কিছুদিন যাওয়ার পর আমিনুল মামা যে ছিল ওই জায়গায় আমিনুল মামায় আমার ওস্তাদ ছিল মেকানিক্যাল ডিপার্টমেন্টে ছিল মেইনটেনেন্স ডিপার্টমেন্টে। তো ওই আমিনুল মামায় আমার নিচে একটা মেশিন চালাইতে দেয় যেটা আমি আগে ছিলাম একাই আমি আর মামাই একটা রুমে ছিলাম তিনজন মানুষ ছিলাম ফাত্তা মামা আমি আর আমিনুল মামায় এই মেইনটেনেন্সে তিনজন ছিলাম মেশিন ঠিক করতাম এই তিনটা মানুষ ছিলাম। আর তারপরে আপনার ওই নিচে যে এই কোরিয়ান পুটি আমার শিখাইতে পারে উনি আমার শিখাই দেয় মেশিনটা আমি চালাইতে থাকি। এরকম করতে করতে আস্তে করে সালাম দিতাম সবাই আর অনেকে সবাই জিজ্ঞাসা করতো যে ভালো আছে কিনা বলতাম হ্যাঁ আছি আপনি কেমন আছেন এইগুলা জিজ্ঞাসা। তারপরে ওই যে ওই মেয়েটা 2 দিন আমার জিজ্ঞাসা করতো যে কেমন আছেন কেমন আছেন হ্যাঁ ভালো আছি, কিন্তু ফিরতেই বা পরবর্তীতে আমি আর কোনো রিপ্লাই করিনি যে আপনি কেমন আছেন, এটা জিজ্ঞাসা করিনি। তৃতীয় দিনের দিন আমার যখন জিজ্ঞাসা করলো যে এই কেমন আছে, তখন আমি বললাম ভালো আছি। আমি যখন আবার জিজ্ঞাসা না, তখন আমার জিজ্ঞাসা করলো যে আমার কি জিজ্ঞাসা না যে আমি কেমন আছি। আমি ও হো আপনি কেমন আছেন, পরে ও আমার বলতেছে যে ভালো নাই। কেন বলতেছে যে তৌহিদ তোমার নামে অনেক কিছু কইছে।
তৌহিদটা কে ছিল?
তৌহিদটা ইস্টোরের একটা ছেলে ছিল, যে ও ইস্টোরের কাজ করতো আর আমি মেইনটেনেন্সের কাজ করতাম।
কে বলছে এটা ভালো নাই? নাম কি ছিল মেয়েটার?
মেয়েটার নাম ছিল খাদিজা।
খাদিজা, খাদিজা বলছে ভালো নাই কারণ তৌহিদ নামে একটা ছেলে আপনার সম্পর্কে অনেক কিছু বলেছে, তার কাছে বলেছে।
হ্যাঁ, ওই তৌহিদ ছেলেটা আমার ওই কিভাবে গেছে যে মাঝখান দিয়ে আমি যে মানে রাগ কইরা ফ্যাক্টরি থেকে চলে আসছিলাম, এক সপ্তাহ যাই নাই। এক সপ্তাহ মার সাথে কুমিল্লা, মার বাড়ি কুমিল্লা, বাবার বাড়ি শেরপুর, তোমার সাথে কুমিল্লা চলে গেছিলাম। ওই কুমিল্লা যাওয়ার কারণটা হয়েছিল একটা যে আমি যখন ওই যে মেশিন চালাই তখন মেয়েদের সাথে কথা বলি, তো একটা মেয়ে এই মেয়েরা তো ছোট ছিলাম, তো এজাই দারদার মতো হয় এটা বলা যায় না, তো একটা মেয়ে সহ্য করতে পারতো না কি বেশি কথা বা এইগুলা, তো আমি জোরে জোরে কথা বলতাম ও সহ্য করতে পারতো না। তখন এত জোরে জোরে কথা বলবো কেন, মামা এলে বিচার দেন, তো মামা আসছে, মামা আসার পর বিচার যখন দিছে তখন মামায় কয় কি যে তুমি যদি এই রুমে থাকো তাহলে কোনো মেয়ের সাথে কথা বলতে পারো না। আমি কি মেশিন চালাম, কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না, এটা কি হয় নাকি? তো কথা না বললে কিভাবে মেশিন চালানো যায়, মেশিন চালানো যাইবো? তো এই কথা যখন করলে সবার সামনে যখন আমার করলে যে এই কথা বললে এই রুমে থাকতে পারবো না, তাহলে তুমি চলে যাবো। পরে আমি কেলাম যে তাহলে ঠিক আছে আমি থাকবো না ফ্যাক্টরি। তো পরের দিন তার ফ্যাক্টরিতে যাই নাই, ওই এক সপ্তাহ জিত করে মার বাড়িতে চলে যাই। কিন্তু এক সপ্তাহ আমার জীবন আসলে বহুত কষ্ট হয়েছে একটা সপ্তাহ কাটাইতে, মানে সারাদিন মুন্ডা বইরে থাকতো ফ্যাক্টরিতে, মেয়েদের সাথে কাজ করতাম, তুহিদের সাথে কাজ করতাম, ওদের সাথে কাজ করতাম, ওদের কাছে মুন্ডা বইরে থাকতো। তো এক সপ্তাহ পরে যখন আমি আবার আসি, আবার কাজ ভালো করতাম, তো ওই ওই সময়কা এই ফ্যাক্টরি থেকে রুজি ম্যাডাম নামে এই একটা ম্যাডাম ছিল, তো ওই ম্যাডাম ওই যে মেশিন চালাতেন যে রুমে ওইটা ছিল ওই রুমের সুপারভাইজার। ওই সুপারভাইজার পর আমার ফোন দেয় যে কি হয়েছে তুমি আসো না কিল্লে গা, তুমি আইসা পড়ো। পরে ম্যাডামের কথা মতো আমি এবার চলে যাই, কিন্তু মামারও তো ওই যে সবার সামনে অপমান করলাম, তো মামায় আর মেশিন চালাইতে আমারও দিব না। তখন ওই তৌহিদরে মেশিন চালান শিখায়, তো তৌহিদে এই মেশিন চালাইতো আর আমি মাঝে মাঝে সকালে যাই আর শিখাই দিতাম কেমনে। যে তখন এই ঘটনাটা ঘটে ওই মেয়েটা আমার জিজ্ঞাসা করলো, তিন দিনের দিন বললো যে তোমার নামে তৌহিদে একটা কথা বলছে, এরকম একটা কথা বলছে যা বলতাম না। তো মেয়েটার অনেক বিশ্বাস করতাম, তো ওই মেয়েটার কথা বিশ্বাস করে দেয়। এরপর থেকে ছেলেটার প্রতি আমার ঘৃণা জমলো, মানে ওর আমি কাজ শিখাইতাম যে আমি একটু পুরান ছিলাম, তো আর ওই নতুন ছিল মেনটেন্যান্স ডিপার্টমেন্টে, আমি তালা বানাই মানে তালা নষ্ট তালা যে ওইটা ঠিক করতে পারতাম, ওইটা ঠিক করানো শিখাই, সবকিছু শিখাই, এই এরকম হয়। কিন্তু এরপর থেকে ওর প্রতি আমার হিংসা জন্মাইলো যে ও আমার নামে মেয়েটার কাছে কিল্লিকা বদনাম করবো। আবার একটা মেয়ের কাছে, তাও এই মেয়েটার সাথে আস্তে আস্তে অনেক, এরপর থেকে মেয়েটার প্রতি আমার অনেক বিশ্বাস জন্ম হয় এই একটা কথার কারণে। কি লেগে আমি জানি না, ওই ছোট থাকতেই মেয়েটার আমার আস্তে আস্তে ভালো লাগতে লাগে। তো কি করলাম,
খাদিজাকে,
হ্যাঁ খাদিজাকে, তখন আমি ওই ওয়ার্ডে আপনার একদিন কি করলাম যে ওই যে ওয়েফার আছে না 5 টাকা দামের খায় যে, একটা ওয়েফার আর একটা চকলেট এনে আমি ওর দিলাম। তো এটা দেওয়ার পর আমি বললাম যে আমার জন্য তুমি কালকে চকলেট নিয়ে এসো। তো ও চকলেট আনতেন না, আস্তে আস্তে চকলেট দেওয়ানো এই সেই এইগুলো সবকিছু। তো একটা বছর যায়, প্রথম ছিল আমার বেতন 1000 টাকা, প্রায় 3-4 মাস যখন যায় তখন বছর শেষ হয়ে যায়, ফেব্রুয়ারি মাস আসে, তখন আবার সবার জানুয়ারিতে সবার বেতন বাড়ায়। তো 5 তারিখে বেতন দিত, তো বেতন 1000 টাকা ছিল, তো ওই 1000 টাকা থেকে 18 টাকা হয়েছে। তো এইভাবে সবকিছু চলতে থাকে। তো 18 টাকা থেকে তো এইভাবে এক বছর কাজ করি, এক বছর ছিলাম, এক বছর কি 1.5 বছর ছিলাম, ওই যে 4 মাস ছিলাম। তারপর এক বছর পর যখন আবার শেষ হইলো 2008-এ আসলো, 2008-এ আবার ওই যে আমার বেতন 1800 টাকা থেকে 2500 টাকা করছে, আমার টাকা করছে 2500 টাকা, 700 টাকা বেতন বাড়াইছে। কিন্তু আমাদের সমপরিমাণ 1800 টাকা যার বেতন ছিল ওদের বেতন করছে 3000 টাকা আর আমার বেতন করছে 2500 টাকা। তো আমার মাইন্ডে লাগলো। তো তখন আবার ওই যে আপনার ওই আমার ওই যে আগে যা কাজ করতাম আক্তার ভাইয়ের সাথে, তো উনি আবার তুমি কাকার দোকানে কাজ করতো, তো ওনার দোকান ছাইরা দিয়া আপনার ও নিজে দোকান দিছে। তো নিজে দোকান দিছে, তো ও আমার বাড়িতে গেছে যে আমার নিয়ে আসতে, আমি আসবো কিনা এটা জানার জন্য। তো একদিক দিয়ে আমার বেতন কম বাড়াইছে, এই কারণে কি করছি, ও আমার বলছিল যে তোমার খাওয়া দাওয়া আমি এই যে 1500 টাকা বেতন দিব। আর 2007-এ আমরা এই যে সোলমাই থেকে গাজীপুর ট্রান্সফার হই, তখন আমার সাথে আমার মা বাবা ভাই বোন কেউ ছিল না, মা তো ছিল বাহিরে, ভাই বোন মা ওই যে গাজীপুর জায়গা কিনা 2007-এ আসছিল যখন, তখন গাজীপুর জায়গা কিনছে। তো ওরা গাজীপুর চলে যায় আর আমি এই জায়গায় আমার ফুবুর কাছে থাকি, শুধু আমার ভাই বোনরা গাজীপুর চলে যায়, ফুবুর আবার এই জায়গায় থাকে, আমরা থাকি। তো এই জায়গা থেকে কাজ করতাম, তো আমার খাওয়া দাওয়ার সমস্যা হয়েছিল, তখন আক্তার ভাই যে আমার প্রপোজ করে, তো আমি ওনার প্রপোজে রাজি হই।
আক্তার প্রপোজ করে আপনাকে, কিসের প্রপোজ করে?
ওই যে ওনার দোকানে যায় কাজ করার জন্য, নতুন দোকান দেয়। তো ওই দোকানে কাজ করতে যাই, তো ওই দোকানে ওনার উনি কাজ করি অনেকদিন, ওর সাথে কাজ করি। তো তখন প্রতিদিন সকালে বাড়ি থেকে আসার সময় ওর সাথে দেখা করে পড়াইতাম, আমার চাকরি ডিউটি হইতো 9টা বাজে, কিন্তু
খাদিজার সাথে
খাদিজার
সঙ্গে দেখা করে আসতে। ওকে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কিন্তু ওর ভালো লাগাটা কিন্তু একটা মেয়ের প্রতি, এবং এই কারণেই এই বিষয়গুলো কিছুটা চর্বিত চর্বণ হলেও শুনতে কিছুটা মনোটোনাস হলেও আমি বিষয়টা নিয়ে আসার চেষ্টা করছি, বিকজ ওর ভালো লাগার জায়গাটা কিন্তু একটা ছেলে না একটা মেয়ে। ভেরি ইন্টারেস্টিং, বলেন তারপর।
আমি কি পছন্দ করতাম, আমার সাথে বেশি, ও আমার বেশি পছন্দ করতো, কিন্তু ও আমার এক বছর বড় ছিল এবং আমার সাথে একটু লম্বাও ছিল, এক ইঞ্চির মতো লম্বাও ছিল, বড়ও ছিল। তো একদিন ওই যে আস্তাবের ওখানে যখন কাজ করি তখন প্রায় 10-15 দিন তো ওই ফ্যাক্টরি থেকে এসে পড়ি, কিন্তু আইসা পড়ার পরে হয় কি যে ফ্যাক্টরি তো আমি যাইতে পারি না, ওরা দেখতে ঢুকতে তো পারি না, খালি সকালবেলা কি করতাম ওদের বাড়ির সামনে খাড়াইতাম, ও আসতো 8টা বাজে ওদের অফিস, ও 8টা বাজার 10 মিনিট আগে বাড়ি থেকে বাইরে পরে আসতো, কিন্তু আমি ওর জন্য 7:30 বাজে দাঁড়ায় থাকতাম। আমি যেতাম কাজ করতে, এরকম করতে করতে তো হঠাৎ করে একদিন মানে আমি জিজ্ঞাসা করলাম যে এই খাদিজা তুমি আমার কি ভাবো, তখন ও আমার বললো যে বন্ধু। আমি কিনলাম আমি তো কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করতে চাই না, তখন ও আমার বললো যে তাহলে কি আমি কই যে তুমি যদি আমার জীবন সঙ্গিনী হও তাইলে তোমার সাথে আমি থাকবো, নাহলে আমি চলে যাবো।
আপনি প্রপোজ করলেন?
হ্যাঁ, আমি ওরা প্রপোজ করলাম। আমি ওরা প্রপোজ করার পরে ও প্রথমে রাজি ছিল না, যখন বলছি যে চলে যাবো তখন ও আর কি মাইনা নিল যে ঠিক আছে। তো এরকম
করে মাইনা নিল, ঠিক আছে মানে কি মাইনা নিল,
তারপরে এই যে আবার এই সকালবেলা যাইতাম দেখা হইতো, রাত্রে যখন ওর ফ্যাক্টরি ছুটি হইতো তখন আমি এসে ওর জন্য দাঁড়ায় থাকতাম, আমার কাজ তো সন্ধ্যাবেলায় শেষ হয়ে যেত, ওর ছুটি কোনোদিন 5টা বাজে হইতো কোনোদিন 8টা বাজে হইতো, অবাইটাম করার পর ও আসতো, ওর জন্য আমি এসে প্রতিদিনে দাঁড়ায় থাকতাম। যখন প্রপোজ করছি এই তার 2 সপ্তাহ পরেই আপনার হঠাৎ করে ও আমার এসে বলতেছে যে আলবি আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই।
ছোট্ট একটা বিরতি নিতে চাই, এবং যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.archer, আরো একবার বলছি www.facebook.com/kibriya.archer, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে ডট হ্যালো 8920 এবং এই অনুষ্ঠানটি জেবিএসবি, এই তিনটি অনুষ্ঠান সম্পর্কেই টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর রাত 12টায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখান থেকে আবারও শুনতে চাই আপনার কাছে। সম্পর্ক রাখতে পারবো না এসে বললো আপনাকে, বলেন তারপর।
তো তারপরে চোখ দিয়ে আমার কান্না এসে বললো, সবকিছু
করলাম, জিজ্ঞেস করলেন না কেন?
হ্যাঁ, পরে জিজ্ঞাসা করলাম, পরে ও বললো বাড়ি থেকে, বললো যে বাড়ি থেকে বিয়ের জন্য ওরে চাপ দিতেছে এইটা বললো। তো এখন যদি কি করে জানি ওই ওই সময় মনে হলো যে ঠিক আছে চলে যাক, সমস্যা নেই, কিছু হইব না। তো তারপরে ই করে দেয়, কিন্তু বাড়ির যাই, বাড়ির যাওয়ার পর আমার একা একা কান্না আসে, এমনি শুয়ে শুয়ে আমি একা একা অনেক কান্না করি। তো তারপরের দিন আবার যখন ওর সাথে দেখা হইলো, তো ও তো ভাবলো যে আমি সবকিছু শেষই, এখন আমার আগের মতো যাবে বন্ধু কিছুই না। দেখা হইলো আসলো, আসার পর আমি ওর পরের দিন আবার বলতেছি যে না আমি তোমার ছেড়ে যাবো না, এটা আমি বলতেছি। তো তখন ও আমার উপর রাগ হইলো, শেষ হয় ওই ঈদের সময় বেতনের জন্য নেই, পর বেতন নিয়ে বাড়িতে গাজীপুর চলে যাই। গাজীপুর চলে যাওয়ার পর আব্বু আইনা আমার ল্যান্ডি সুপার মার্কেট, গুলশান ল্যান্ডি সুপার মার্কেটে পরিচিত দোকান ছিল ওই দোকানে দেয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি, যে আব্বু যেদিন দিছে আমার, তার আগের দিন আমার একা একা পাঠাইছিল। তো আমি তো আসলে সবসময় ফুটপাথ থেকে মার্কেট করছিলাম, গরিব ঘরে চলেছিলাম, এরকম কাইসালা মার্কেট, এই মার্কেট, সেই মার্কেট কখনো দেখি না। কিন্তু দেখে অবাক, এত বড় মার্কেট, কি হবে কি করবো। তো যাইয়া মিথ্যা কথা বলবো না ভাই, আমার এক পায়ের সাথে আর এক পা লাগে আমি টাইসের উপর পড়ে গেছি উঠিয়া। তো তারপরে যে দোকানে ঠিকানা দিল ওই দোকানে গেলাম, গিয়ে বললাম যে একদম খুব নম্র ভাবে, আমার বলার কথা বলারই সাহস নাই, এইভাবে বলছি যে মামা আমার তাব্বাই পাঠাইছে একটা চাকরির জন্য, তো আপনারা নাকি কোনো লোক লাগবো এটা বলছি। বলার পরে বলে যে না আমার লোক আছে, আমার লোক লাগবে না, তুই হারুনের দোকানে যা, উপরে হারুনের দোকান আছে দুইতলায়, হারুন টেলিকমে যা। পরে হারুন কাকার ওই জায়গায় গেছি, তো হারুন কাকার কথা বলবো এরকম সময় এক ফরেনার আইসা ইংলিশ কইল, ইংলিশ শুনি না আমি তো বুঝি না কিছু, তো আমি তো কিছু পারিও না, তো আমি এই যে কি হবে চাকরি করবো কেমন নাকি, তো ওই ইংলিশ শুনে আমি পরের দিন গেছি, আমি আর মার্কেটে চাকরি
করবো না,
মানে এরকম একটা হয়ে যায়। কিন্তু পরের দিন আব্বাই আবার ওই দোকানে দেয়, পাশে আর একটা দোকান ছিল সাদা তোমার দোকান, ওই দোকানে দেয়, পরে ওই দোকানে থাকতে থাকি। তো তখন প্রথম প্রথম তুই মালিকের যে ভাইটা ছিল ওই ভাইটার মুখ দিয়া লোল পড়তো, একটু অন্য কালো দেখতে একটু অন্যরকম লাগতো। এই পরে উনি তুই তুই করে বলতো, তুই তুই শব্দটা আমার কাছে অনেক বিরক্ত লাগলো, যার জন্য আমি অনেক খারাপ মানে অনেক ই করতাম, আমার কেউ তুই তুই করে বলে আমার অনেক কষ্ট হইতো, খুব কষ্ট লাগতো, যে কি লেগে আমার তুই করে, আমি কি মনে কি হই। আর যদি মানুষ যদি খারাপ, তুই এর ভিতরে একটা সৌন্দর্য আছে, সব মানুষের তুই আবার ভালো লাগে না, আবার কিন্তু কোনো কোনো মানুষের তুইও অনেক ভালো লাগে। তো মামার তুই তুই করে যা একটা তা নিয়ে পুরো আনতাম, এই মামার মাথার ব্যবহার কিছু ভালো লাগতো না। তো সাদা তোমার উনি তো ইয়ে চায়না সিটের ডিলার ছিল, স্পিন সিটের, তো সবাই সব এক্সিকিউটিভ যেটা দিত কোম্পানি থেকে, ওই এক্সিকিউটিভরা প্রোডাক্ট নিয়ে নিয়ে বিক্রি করতো। তো এই বিক্রি করার সময় আমি ওনাদের কাছ একদিন আমার পাঠায় একটা লোকের সাথে কুড়িল বিশ্ব রোড একটা দোকানে, তো ওই দোকানে মাল দিয়ে যায়, আর পাশের একটা দোকানদারের মোবাইল নাম্বার নিয়ে যায়। তো ওই দোকানে পরের দিন ফোন দিয়ে আমি জিজ্ঞাসা করি যে ভাই আপনার কি মোবাইল লাগবে, তখন উনি বললো যে হ্যাঁ লাগবে। তো পরে আবার গেলাম ওনারে নিয়ে মোবাইল গুলো দিয়ে আসি, দিয়ে আসার সময় দুই তিনটা সেট বেশি নিয়ে গেছিলাম, অন্য দোকানে দেখামো, তো আসার সময় একটা দোকানে দেখাই, ওই দোকানে দেখানোর পর উনি 1600 টাকা দিয়ে ওই সেটটা আমার কাছে রাখলো, যেটা মার্কেট প্রাইস ছিল তখন 1800 টাকা। তো উনি রাখে একটা মোবাইল, উনি রাখার পর পরের দিন বেঁচে ফেলায় পরের দিন আবার আমার ফোন দেয় যে আলবি আমার মোবাইল শেষ হয়ে গেছে, মোবাইল দিয়ে দেয়। তো পরের দিন দোকান বন্ধ করে রাত্রে আসার সময়, আমরা তো 8টার সময় সরকারি নিয়ম করছিল দোকান বন্ধ, মার্কেট বন্ধ হয়ে যেত, তো ওই 8টা বাজে দোকান বন্ধ করে দিত। তো আমরা হুন্ডা দিয়ে আসতাম, তো হুন্ডা দিয়ে আসার সময় তো আমি এবার সাথে দুইটা মোবাইল নিয়ে যেতাম, মোবাইল নিয়ে দেয়া আপনার ওই দোকানে মামার বাড়িতে যেতে হবে, আমি এবার বাস দিয়ে 2 টাকা ভাড়া দিয়ে কুড়িল যায় নাই না ওই মোবাইল বাজার যেটা ছিল ওই দোকানে মোবাইল দিয়ে আসতাম। তো এরকম করে দিয়ে আসতে তো আমাদের গুলশান এলাকা রবিবারে বন্ধ থাকে মার্কেট, তো ওই রবিবারে আমাদের আবার স্পিন কোম্পানি থেকে রাশেদ ভাই মাল দিয়ে যেত, শনিবার রাত্রে দিয়ে যেত, রবিবারে ছুটি ছিল, রবিবারটুকু আমরা সময় পাইতাম, আর সোমবারে পেমেন্ট করে দিতে হইতো, মানে নগদ ক্যাশ, এইটা যেন যায় উনি দেখাইতে পারে। কিন্তু উনি আমাদের আলাদা ফেসিলিটি দিত, যেটা অন্যরকম করে ওনার ক্যাপাসিটিতে। তো প্রোডাক্ট যখন দিছে, তো তখন আমি এই রবিবারে আমি প্রায় 10-12টা এরকম সেট কাঠনে করে নিয়ে বাড়িতে গেছিলাম শনিবার রাত্রে। তো রবিবার যখন হয়েছে আপনার, রবিবারে গুলশান বন্ধ থাকে আর বুধবারে বন্ধ থাকে আপনার ওই যে উত্তরবাড্ডা ওই রাস্তাটা বন্ধ থাকে। তো ওই রাস্তায় গ্রামীণ ফোন সেন্টার ছিল, তো ওই গ্রামীণ ফোন সেন্টারে দেখা করে বললাম যে আমি চয়েস থেকে আসছি, আমার কাছে স্প্রিন্ট মোবাইল আছে এরকম এরকম। তো মোবাইলে তখন স্প্রিন্ট মোবাইল, সিম্ফনি মোবাইল, এই মোবাইলের অনেক চাহিদা ছিল। তো স্প্রিন্টের সেটগুলো রাখলো, প্রায় 77,000 টাকার মোবাইল ওই গ্রামীণ ফোন সেন্টারে রাখলো। তো আমরা 3,00,000 টাকার ডিউ নিছিলাম, পেমেন্টটা করা লাগতো আপনার এই সোমবারে দোকান খোলার সাথে সাথেই, সকালে যে ওনার টাকাটা জমা দিতেই হবে। এই জমা দেওয়ার জন্য আমি 77,000 টাকা মাল বিক্রি করি, তো আমার কাছে আছে 77,000 টাকা, আর শনিবারে সারাদিন থাকা বেচা হয়েছিল 1,00,000 টাকা এরকম বেচা হয়েছিল, আর বাকি টাকাটা ওই দিনের মধ্যে কুই থেকে দিব, সকালবেলা দোকান খুলে কুই থেকে দিব, কোনো ধান্দা নাই। তো আমার 77,000 টাকা দোকানটা একলা 1,77,000 টাকা নিয়ে ওনারা কিছুক্ষণ বসায় রেখা আশেপাশ থেকে ধার করে টাকাটা ওই পেমেন্টটা দিয়ে দেওয়া হয়। তো তারপর যখন বড় মামায় দোকান আসে একটু পরে, তো দোকান আইসা যখন দেখলো ক্যাশ ক্যাশ কি হইলো, পরে দেখলো যে 77,000 টাকা কুইতে আসছে, পরে দেখলো যে আমি বিক্রি করে আইনা দিছি। তো ওই দিন থেকে উনি আমারে মার্কেটে পাঠায়। আর এর আগে আর একটা জিনিস হচ্ছে যে আমি দোকানে সারাদিন তো দোকানে থাকতাম, দোকানে অনেক ব্যাককল ছিলাম, কিরকম ব্যাককল যে একটা সিটের দাম যেমন নোকিয়া 1209 যে ঘটনাটা ঘটছিল, 1209 ছিল আপনার 2150 টাকা দাম, কিন্তু পরবর্তীতে কোম্পানি প্রাইস 200 টাকা কমায় 2150 টাকা হয়। তো এক লোক আসছে যে মোবাইল সেট কিনতে, নতুন প্রাইস লিস্ট দিয়ে গেছিল, ওই প্রাইস লিস্টটা আমি কি করছি যে নতুন প্রাইস লিস্টটা আমি আবার সত্যি কথা কইতাম। তো মামা যে গেলে দাম কত, ওই লোক তো দাম জানে না, মামা ও কইলো যে 2150 টাকা। আর তো তখন ওই লোকটা সেট দিলাম কি মামা 2150 টাকা না তো 2150 টাকা, মানে আমি না বললে 200 টাকা লাভ আরো বেশি হইতো, কিন্তু বলায় শুধু 50 টাকা লাভ হইলো, 50 টাকা 100 টাকা লাভ হইলো, কোম্পানি প্রাইস 100 টাকা লাভ দেয় আর কিছুই দেয় না। এই এটা যখন হইলো তো তখন লোকটা গেল, লোকটা যাওয়ার পরে মামা আমারে ডাক দেয় না, বললো এদিকে আমি বাসা যাবো, কিছু মামা আমি চাকরি করতাম না, কি লেগে করবি না মামা, আমি আপনার খালি লস করি, দোকান আমি লাভ করতে না, আমি কাস্টমারের সাথে ব্যবহার করতে পারি না, আমি আমি এই চাকরি করতাম না। এই কথা যখন বলি তো মামাই আমারে বলে যে না তুই যা, তুই পারবি। তো আস্তে আস্তে কাজ করতে থাকি, আর উনি পাঁচতলা বাড়ির কাজ ধরে ওই বাড়িতে আমি থাকতাম, আর কৃষ্ণা থাকতো, কৃষ্ণ আমার ওই যে কি কয় সিকিউরিটি, ও সিকিউরিটি হিসেবে থাকতো, আর আমি রাত্রে যাই ওর সাথে থাকতাম, দেখতাম বাড়িতে কি কাজ হয়, সকালবেলা এই ঘুরে ফিরে মার্কেটে আসতাম, যাইতাম, শেষ হয়ে যেত। তো হঠাৎ করে আস্তে আস্তে 2011 ফেব্রুয়ারি মাস আসে, তো তখন তো স্কুলে ভর্তি হওয়ার ডেট চলে, জানুয়ারি থেকে শুরু হয়েছে, তো ফেব্রুয়ারিতে ভর্তি শেষ হয়ে যাইব। তো আমি আবার কি করলাম, তো তখন হঠাৎ করে মনে প্রশ্ন, মানে ওই যে বিল্ডিং এ থাকতাম না আমি আর কৃষ্ণায়, তো আমাদের আমাদের যে বালতিটা দেওয়া হয়েছিল গোসল করার জন্য, ওই বালতিটার ভিতরে রাজমিস্ত্রিরা ইট দিয়েছিল, তো ইট যখন দেয়, ইট দেওয়ার সময় এই আমি কইছিলাম যে আমার বালতিটা গোসল করি, আপনার বালতিটা ইট দিলেন কি, আমি এখন এটা কাপড় দিব কেন, এটা যখন কইছি না, তখন এটা নিয়ে আমার সাথে আর অন্য সাথে তর্কাতর্কি হইলো, তর্কাতর্কি হওয়ার পর রাজমিস্ত্রি একটা আমার ঠাস করে জোরে একটা চট দিছে, পরে আমি অনেক জোরে জোরে ঝগড়া লেগা উপর থেকে মামাই নেমে আসছে, কি হয়েছে কি হয়েছে, মামার দেহে আমি চুপচাপ হয়ে গেলাম কিছু না। তারপরে দোকানে হাইটাইটা মানে বাড়ি থেকে হাইটাইটা আস্তে 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 আর কান্দাছি, যে যতটা কষ্ট না লাগলো যে লোকটা আমার চট দিছে, এইটা আমি যতটুকু কষ্ট না পাইছি তার চাইতে বেশি কষ্ট পাইছি, যে আজকে যদি আমার লেখাপড়া থাকতো তাহলে এই লোকটা আমার চট দিত না। হের মতো রাজমিস্ত্রি তোর আবার চট দেয় কেন রে, কি করছি কি করছিলি, আমি তুই বালতি নিয়ে করছি, পরে আমার কেন চট দিছে, এর লেগে চট দিছে। তো ফেব্রুয়ারির দিক যখন আইসা বললো, তখন আমি আমার মামার কাছে মিথ্যা কথা বললাম, ছুটি নিয়েছিলাম, যে মামা মিথ্যা কথা না ছিল না, যে আমার ফুফাতো ভাইয়ের আসলে ই ছিল, মুসলমানই ছিল, মুসলমানের দাওয়াত দিছিল, তা আমি আমার ফুফাতো ভাই মুসলমানের দাওয়াত খেতে যাবো। তো এই কথা বইলা আপনার গেছিলাম এক শনিবার শুক্রবারে সকালবেলা গেছি, দুপুরে দাওয়াত ছিল, দুপুরে দাওয়াত খাইছি, দাওয়াত খাইয়া আইসা আর দোকানে যায় না, কিন্তু এদিক দিয়ে আবার কি হয়, ওই যে যখন 77,000 টাকা বিক্রি করলাম না মোবাইল সেট, এরপর থেকে সেলসম্যান আমার আমারও সেলসম্যানের মতো বানাইছে, সেলসম্যানের শেষ করে পরবর্তী সময়টুকু আমি দোকানে দিব, সব দোকানে দোকানে মোবাইল বিক্রি করতাম, এই করতাম সেই করতাম, দিউ রেখে আসতাম, যে দুইটা মোবাইল দিয়ে বলতাম যে ঠিক আছে, যদি দুইটা মোবাইল একদম 10,000 টাকা হইতো তাহলে বলতাম যে আজকে 5,000 দেন আর দুই দিন পরে 5,000 টাকা দিন। এরকম করতে করতে আপনার বনানী সুপার মার্কেটে মোবাইল বাজার নামে মোবাইল বাংলাদেশ নামে একটা দোকান আছে, যার মালিক হচ্ছে খোকন ভাই, তো উনি কয়েকটা উনি মোবাইল রাখছে, ওনার কাছে আমাদের ডিউ ছিল, খাতা আমরা মেনটেন করতাম, তো ওই ডিউটা থাকার পর তো ওনার কাছ থেকে অত টাকা পাইতাম, আমি তাই সে টাকা কালেকশন করে নিয়ে যেতাম। তো ওই ফুয়াতো ভাই মুসলমানি খাওয়ার পর আমি আমার মামাতো ভাইকে বাড়ি চলে যাই, যে যাই আমি কি যে ভাই আমি স্কুলে ভর্তি হবো, তুই আমার স্কুলে ভর্তি করে দেয়, হ্যাঁ উনি উপর তো নাইনে আর আমার ভর্তি করে দিব ক্লাস এইটে। আর সবচেয়ে ইয়ের বিষয় হলো কি, যে একটা 8% সার্টিফিকেটের লেগে মানে কিনে নেওয়ার জন্য বা ভুয়া সার্টিফিকেটের জন্য আমি এত চেষ্টা করছি, এতই করছি, কোনোদিন মানে সব ছাত্ররা আমার আশা দিছে, সবাই বলতো কিন্তু কেউ কোনোদিন দিত না। তো পরে আমার এক বন্ধু ছিল ওই মাদ্রাসার বন্ধু বেড়াল নাম, হঠাৎ করে ওর সাথে দেখা পর ওর সাথে বললাম, পরে ও আমার কইলো যে ঠিক আছে তাহলে আমার 250 টাকা দিস, স্যারের কাছে আমিও লইছি, ওই স্যারের কাছে বইলা দিব না, ওই স্যারের আইনে দিবেন, পরে ওই স্যারের টাকা দিচ্ছি, পরে ওই স্যার পরের দিন স্কুল থেকে ওই জাস্ট একটা সিল দিয়া আমার একটা 8% সার্টিফিকেট আইনে দিছিল। তো তখন তো আমি মোবাইল দোকানে চাকরি করি, তো তখন আমার সার্টিফিকেটটা লাগে নাই কিছুই না। এই ফেব্রুয়ারি মাস যখন আসলো, যখন আমার দাওয়াত খেয়া যখন ভাইয়ের কাছে যায় বললাম মামাতো ভাইয়ের কাছে যে এই আমি স্কুলে ভর্তি হইতে চাই, তো ও আমারে কি করে যে ঠিক আছে এক সপ্তাহ মানে এই যে মনে হয় পরীক্ষাটা বুধবারে ছিল, তো এই 5 দিনে ও আমার ই করলো মানে প্রস্তুতি বুক ফেয়ার ই দিছিল, প্যারাগ্রাফ দিছিল, বুক ফেয়ার প্যারাগ্রাফটা মুখস্থ করাইছিল, কিন্তু আমি ওই যে হ্যাপ শেষ করছি না, ইত্যাদি 1 আর ইত্যাদি 2 তে যে বাংলা পড়ছিলাম না, অতটুকু আমার পড়া বাংলা পড়া, ইংরেজি বাংলা ইংলিশ এবিসিডি যা পড়া অতটুকু পড়া, এরপর আর কোনোদিন পড়ি না, আর হ্যাপ শেষ করছি, হ্যাপ করলে বাংলা আগে পড়াইতো না, এখন হয়তো পড়ায় আগে পড়াইতো না, ওই তারপরে বুক ফেয়ার তারা গ্রাফ শিখায় কয়েকটা অঙ্ক করায়, কিন্তু অঙ্ক তো আমি কিছুই বুঝি না, সূত্র মতো শিখায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এই সূত্র
হাফিজ হওয়ার পরে তো আপনার বাংলা লাইনে পড়াই
না না আর পড়াই হয় না বাংলা কবিতা এইগুলা মানে আটলাইন করে কি কবিতা জানি শিখাইছিল। তো আমি যে পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পরে আমি তো কিছুই পারি না, খাতার মধ্যে কি লিখবো কিছুই লিখি না, খাতার মধ্যে একদম সাদা খাতা, সাদা খাতা যখন জমা দিলাম কিছুই লিখতে পারি না, খালি নাম সাম লিখছিলাম। তো তখন যখন রেজাল্ট দিল, রেজাল্ট দেওয়ার পরে কয় যে তুই তো কিছুই লেস নাই, তোর না কিছু যা পারস তুই খেলে লিখে থেবি, আমি যেটা পারি সেইটাও তো আমি পারি না কি লিখবো। তো তারপরে ও মেম্বার টেম্বার ধরলো, কিন্তু কোনো কাজ হইল না, কিছুই হইল না। তো ওই সোনমাই উচ্চ বিদ্যালয় যে স্কুলটা ছিল ওই স্কুলে আমার আর ভর্তি হওয়া হইল না। তো তারপর ওই দিন সকালে যখন রেজাল্ট জানলাম, যে না আসার পর আসার সময় তখন আলম ভাই নামের একটা ছেলে ছিল, ও আবার উন্মুক্ততে পড়তো, ও আমার অনেক ধাবিত করতো পড়ার দিকে। আলম ভাইয়ের সাথে দেখা হইলো, পরে আলম ভাই কইলো যে তো ঠিক আছে স্কুলে চান্সপাস নাই, তুই বসুমতি আব্দুল খালেক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এটা আছে তুই এটাই যা, এটা একটি নর্মাল স্কুল, এই স্কুলে তুই যা দেখ হইতে পারে। তো তখন যখন স্কুলে গেলাম আমি তো আবার চাকরি করতাম, একটু পোশাক মোশাক ভালো পইরা ছিল এইটা পইরা গেলাম। তো যেই স্যারটা ভর্তি করবো কেরানি স্যার একটু বলি আমরা, তো ওই স্যারটা আমার দেখে বলে কি যে হ্যাঁ আপনার কে ভর্তি হবে, পরে আমি বললাম কেন স্যার আমি আমি ভর্তি হবো, কোন ক্লাসে ভর্তি হইবা, হ্যাঁ ঠিক আছে ক্লাস এইটে ভর্তি হবো, তাহলে ঠিক আছে আগে যে স্কুল থেকে এই সপ্তম শ্রেণী পাশ করছো ওই স্কুলের সার্টিফিকেট নিয়ে আসবা। তো তখন কি করলাম আমার এটা যখন বলে দিল যে ছবি লাগবে দুই কপি আর সার্টিফিকেট লাগবে আর জন্ম নিবন্ধন কার্ড লাগবে, পরে আলম ভাই কয় যে তাহলে হ্যাঁ এটা কেমনে কি, পরে আলম ভাই আমার বুদ্ধি শিখে গেল যে তোর যে সার্টিফিকেটটা আছে তুই এই পেশার সার্টিফিকেটটা তুই যা কম্পিউটার থেকে জাল বানায় তুই এটা সপ্তম পাশের করে লিয়া।
ওকে,
তারপরে আমি এটা কম্পিউটার দোকানে 30 টাকা দিয়ে সেই সপ্তম শ্রেণীর সার্টিফিকেট এটা বানাইলাম, বানায় নিয়ে আমি এই সার্টিফিকেটটা নিয়ে যাই ওনার কাছে। পরে উনি আমার নাম লেখা দিয়া সবকিছু কইরা সিগনেচার মিক্সার, মানে ও নিজেই প্রিন্সিপাল হইল ওই স্কুলের, ঠিক আছে আমার স্যার ইডিয়া ওই আমার পাঠাইলো। পরে স্কুলে গেলাম, যাওয়ার পরে স্যারে সার্টিফিকেট দিয়ে গেল, দূর এটা তো জাল সার্টিফিকেট, এটা তো ভর্তি করান যাইব
স্যার বলতো,
হ্যাঁ ওই যে কেরানি স্যার যেটা।
ওকে,
পরে আমি কই না স্যার এটা জালিব কি লেগা, পরে কইলো যে এরকম সিল দেওয়া থাকে নাকি সার্টিফিকেটে। পরে আমি স্যারের রিকোয়েস্ট করলাম যে স্যার আচ্ছা বুঝতে পারছি যে এটা জাল, তাহলে আমি এখন কি করতে পারি, পরে আমার কইলো যে কোনো এক স্কুলে যায় 200-250 টাকা দিও তাহলে তোমার একটা সার্টিফিকেট দিয়ে দিবো, তো ওইটা নিয়ে তুমি আইসো আমি 2 মাস পর্যন্ত আছি, তোমার আমি 2 মাস পরে হইলো ভর্তি করানো। পরে আমি স্যারের কইলাম কি যে স্যার আসলে সার্টিফিকেট তো 200-250 টাকা হইলে পাওয়া যায়, তাহলে আমি আপনার 500 টাকা দেই আপনি আমার আপনার স্কুলের একটা সার্টিফিকেট দিয়ে ভর্তি করেন। পরে আমার স্কুলের সার্টিফিকেট দিয়ে তুমি আমার স্কুলে ভর্তি দেবা, এটা কয়া স্যার আর করাইলো না, ভর্তি করায় না। তো তখন আমি কি করবো, পরে আরো বাইরের একটা ছাত্রী শুধু শুধু একটা ছাত্রী এসে বলতেছে স্যার ছেলেটা ভর্তি হইতে চাইতেছে, এইভাবে তর্ক করতেছে ভর্তি হইতে চাইতেছে, তাহলে ওরা ভর্তি নিয়ে নেন না, তোর এইসব সার্টিফিকেট দিয়ে ভর্তি করাইলে আমার স্কুলে রাখবো। তো তখন আমি কিন্তু স্যার তাহলে কি করবো, তুমি যাই অফিসে যাও। তো অফিসে যাইয়া আমার আবার একটা অন্যরকম আল্লাহ গড গিফটেড অন্যরকম একটা সাহস কি যে যে কোনো মানুষের সামনে যায় আমি এটা বলতে পারতাম যে যা ঘটনা ছিল তাই বলতাম, যে যা আমি বলি কি যে সব স্যারেরা টেবিলে বসে মিটিং করতেছে, যাই বললাম যে স্যার আসতে পারি, হ্যাঁ আসো স্যার দেন তো আমার এই সার্টিফিকেটটা বলে ডুপ্লিকেট, ডাইরেক্ট এইভাবে বললাম স্যার দেন তো আমার এই সার্টিফিকেটটা বলে ডুপ্লিকেট ডুপ্লিকেট সার্টিফিকেট, কিন্তু তারপর আমি এইভাবে বলতেছি যে এটা কি ডুপ্লিকেট। পরে স্যারেরা দেখে কয় কি যে এক স্যারে কয় যে হ্যাঁ কোনো কোনো স্কুলের সার্টিফিকেটে সিল দেওয়া থাকে ওদেরটা এরকম হয় না, তো আমি তাহলে স্যার আপনি লিখে দেন যে আরো ভর্তি নেওয়া হোক। তো এই যখন রিকোয়েস্ট করলাম তাহলে স্যারে লিখে দিল যে ঠিক আছে আরো ভর্তি নেওয়া হোক। আমি এই যে ক্লাস এইটে ওই স্যারের কাছে পরে এই যে প্রায় 1500-1600 টাকা লাগছিল ওই টাকা দিয়ে ভর্তি হলাম, ক্লাস এইটে ভর্তি হইলাম। তো ওই যে মামাতো ভাইয়ের কাছে চলে গেছিলাম আর কি করছি, যাওয়ার সময় আপনার আমার যে মোবাইলটা ছিল আল্লাহ না করুক মোবাইলটা আমার মনেও ছিল না, আর মোবাইলটা দোকানে থাইকা সবচেয়ে বেশি ভালো হয়েছে যে আমার ফোনও দিতে পারে নাই, আমার সাথে কোনো কন্ট্যাক্টও করতে পারে নাই, আমি কোথায় আছি এটাও জানে না উনি। তো ওনারা তো আসলে শিক্ষিত মানুষ, মামাও মাস্টার্স পাস আপনার, ও উনিও ঢাকা ভার্সিটি থেকে করছিল শাহাদত মামা। তারপরে মোবাইলটা ওপেন করে দেখলো যে লাস্ট নাম্বার আমি কল দিছিলাম কারে, তো দেখলো আমার মামাতো ভাই রে। তো ওই মামাতো ভাই কি করল, পরে আমার মামাতো ভাইয়ের নাম্বারে মানে মামার কাছে মোবাইল থাকতো, মামা নিয়ে কল দিছে, কল দিয়ে বললো যে আলবি আছে এই জায়গায়, পরে বললো যে হ্যাঁ ও তো আছে, ও তো দোকানতে টাকা নিয়ে গেছে গা, মামা এটা বলতেছে ও তো দোকান টাকা নিয়ে গেছে গা, কিভাবে টাকা নিল। তো তখন আমি গেছি পরে মামানির কাছে যাইলাম, যাওয়ার পরে মামানি মার বাবা তুমি বলে টাকা নিয়ে করছো, আমি কি হ্যাঁ মামানি আমি তো দোকান জানি নাই, ওই যে দোকানে আমার মোবাইল বেচতাম না বিক্রি করে ডিউটি হইতাম না, আমি তো একটা এক্সিকিউটিভ হিসেবে কাজ করতাম, ওনারা টাকাটা আমারে দিত, আমি ওই টাকাটা কালেক্ট করার পর নিয়ে আবার জমা দিতাম, তখন এটাই হইতো। কিন্তু ওই যে আমার তো ই ছিল, আমি তো পরীক্ষার প্রস্তুতি নিতেছিলাম, এই প্রস্তুতি ভর্তি পরীক্ষা সেটা নিতাম, কিন্তু আমি আমার ওই ব্যবসা বিজনেস যেটা আমার সাথে দোকানদারের যে রিলেশনটা ছিল এক্সিকিউটিভ হিসেবে, ওই রিলেশন আমি ঠিকই রাখতাম যে কার কটা সিট লাগবো কবে রাখতো এটা ঠিক রাখতাম, আর কার কাছ থেকে কবে টাকা আনতে দেবো এই টাকাটা উঠাই নিয়ে আসতাম। তো মোবাইল বাজার থেকে বনানী সুপার মার্কেট মোবাইল বাংলাদেশ থেকে এই 5,000 টাকা উঠে আনছিলাম যে আমি 20 বুধবারে তোমার ভর্তি শেষ হয়েছে আমি 20 বুধবারে যামো। তো এই যাওয়ার জন্য 5,000 টাকা আমার পকেটে রাখছিলাম যে 20 বুধবারে যাই আমি জমা দিব, আগে তো যাই না আমি যাইও নাই জমাও দিই। তো ভর্তি মর্তি সব শেষ হইলো, শেষ হওয়ার পরে আমি সারা তোমার দোকানে যে দোকানে চাকরি করি ওই দোকানে আইলাম। আসার পরে আমার ছোট ভাই সকাল থেকে আর কিছু আমার বলে নাই যে দেখে আমি কেসলে টাকাটা ভেঙে খেয়ে ফেলাইছি কিনা বা কিছু করছি কিনা। তো সারাদিন দুইজনে দোকানদারি করলাম, দুপুরে ভাত পাঠাইলো বাইর থেকে আর ভাত খেলাম সব কিছু করলাম, কিন্তু আমি ওই ওনার আর কিছু কই না। তো বিকালবেলা যখন সাধাত্মা আসলো, আসার সন্ধ্যাবেলা যখন সাধাত্মা আসলো, আসার পরে আমি আমার পকেট থেকে 5,000 টাকা বাই করে দিয়ে বললাম যে মামা এই এই যে আমি মোবাইল বাজার থেকে 5,000 টাকা আনছিলাম এই যে 5,000 টাকা রাখেন। তো বাস পায়ে গেল যে টাকাটা মনে করছিল যে আমি নিয়ে গেছিলাম গা ডাঙ্গিয়ে ফেলাইছি খেয়ে ফেলাইছি, তো যখন দেখলো যে আমি দিয়ে দিলাম তো তখন আবার সব ঠিক হয়ে গেছে আগের মতোই। তো রাত্রেবেলা আমার ডাক বেজে গেল যে ঠিক আছে বলছিলি যে এই ফুফতের মুসলমানই খেলে যাস, একদিনের ছুটি নিয়ে গেছিল তো একই দিন দেরি করলি গে। তো তখন আমি বললাম যে জিজ্ঞাস কই গেছিলি, আমি তুই যে স্কুলে গেছিলাম সে স্কুলে যেদিকে বেতন বাড়াইতে যাই বেতন বাড়াইতে গেছিলাম, স্কুলে বেতন বাড়াইতে গেছিলি মানে বুঝলাম না। পরে আমি কই যে 2 বছর 1.5 বছর ধরে দোকানে চাকরি করি, 1 টাকাও বেতন বাড়ে না কি লেগে পারে না। পরে আমি কই লেখাপড়া লেগেতে পারে না, তারপর আমি স্কুলে গেছিলাম লেখাপড়া করতে, যে লেখাপড়া করবো তাইলে আমার বেতন বাড়বো। তো আমার বেতন ছিল 1500 টাকা খাওয়াই দেওয়া, তো ওই বছর আমার বেতন ওই মাস থেকে আমার বেতন 2,000 টাকা করলো। করার পর পরে আমি তোমার স্কুলে ভর্তি হয়েছিলাম, পরে জিজ্ঞাসা করছি যে তাহলে স্কুলে পড়বি কেন, আমি যে রবিবারে ছুটি থাকে আমি শুধু রবিবারে স্কুলে যাবো, আমি শুধু রবিবারে স্কুলে যাইতাম আর পুরো সপ্তাহে
শুক্রবার কাজ করতাম,
হ্যাঁ কাজ করতাম শুধু রবিবারে স্কুলে যাইতাম।
আমরা 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমাদের এই গেস্টকে যদি আপনি দেখতে চান আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/keberia.rj। আমি আবারও বলছি www.facebook.com/keberia.rj। পেজে আছে আরজে কিবরিয়া নামে, লাইক দিয়ে দিবেন পেজটিতে। আর যারা কনফিউজ করতে চান এখানে এসে নিজের জীবনের ভুলগুলো অপ্রিয় সত্যগুলো, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকেই কিছু নির্দেশনা শুনতে পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। মনে রাখবেন এই ফোনটি কেউ রিসিভ করে না, এই ফোনটিতে আপনি কথা বললে সেটা রেকর্ড হয়, সেই রেকর্ডটা আমরা পরবর্তীতে শুনি, শোনার পরে আমরা আপনাকে কল করি। সুতরাং সেইভাবেই আপনি প্রিপারেশন নিয়ে ফোন করবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। যারা কনফেস করতে চান ফোন করবেন আমাদেরকে 09613892892, এটা হচ্ছে নাম্বার। আমি আবারও বলছি 09613892892। আর আমাদের এই গেস্টকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। হ্যাঁ আলফি, আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখান থেকে ফিরতে চাই, বলুন আপনি তারপর।
তো ওই মাসে বেতন বাড়লো 500 টাকা, ওই যে আমার মতো আমি জব করতে থাকি, আর রবিবার সকালে স্কুলে যাই, স্কুল করে আসতাম আর এই মোবাইল বিক্রি করতাম বিকালবেলা। আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু স্কুলে পড়ি তাহলে তো প্রাইভেট পড়া লাগবে, তো প্রতিদিন মার্কেট খুলতো 10টা বাজে মার্কেট আসতাম, কিন্তু সকালবেলা ফজর নামাজ পর থেকে যে 10টা পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকু মানে 7:30 বাজে প্রাইভেট ছিল, ইংলিশ প্রাইভেট পড়তাম। তো এইভাবেই আমার পড়াশোনা আস্তে আস্তে চলতে থাকে, তো আর ব্যবসাও আস্তে আস্তে বড় হইতে থাকে, আমিও আমার চেষ্টার মতো যাইতেছি, তো আমার আর ই নাই। আপনার এই যেমন আমার মালিকটা আমার এই জন্যই রাখছিল, কারণ আমি কোনো টাকা নিতাম না, কোনো টাকা চুরি করতাম না। এই একটা জিনিসের জন্য আমার মালিকটাই আমার হয়তো ওই আমি বেক করছিলাম বিদায়, তারপর আমার সুযোগ দিছিল চাকরি করার। তো তারপর হঠাৎ করে আমার মালিকের দুইটা দোকান ইয়ে সাদাতপুর সুভাষ তো নজর বিল আছে না শপিং মল, ওই শপিং মলে পরে আমার মালিক ওই শপিং মলের দোকান ভাড়া কম, তো এই কারণে এই জায়গায় একটা দোকান থাকা সত্ত্বেও ওই জায়গায় একটা দোকান ভাড়া নিল, নেওয়ার পরে ওই দোকানের ম্যানেজার বানিয়ে দিল আমার। পরদিন থেকে আমি ওই দোকানে জব করতে থাকি। এই জব করা অবস্থায় এক সময় কি করে মামা আমারে প্রত্যেক সিটে অন্য অন্য একদিকে টিপে 10 টাকা করে পাইতো, কিন্তু আমি পাইতাম না, আমার দিত না। এক সময় মামাই আমার কোম্পানির লোক দিয়ে অফার করলো যে তুমি যদি আজকে থেকে আমার সিট বিক্রি করো তাহলে তুমি 10 টাকা করে আমার সিটে পাইবে। মানে এই অফারটা মামাই দেওয়াইলো ওদের মাধ্যমে আমার। তো তারপর থেকে আমি প্রত্যেক সিটেও বিক্রি করি, প্রত্যেক সিটেও 10 টাকা করে পাই, আবার মাসে শেষে 2000 টাকা বেতনও পাই, আবার এই স্কুলে পড়ার সুযোগও পাইতেছি। মানে সবকিছু আমার থেকে সুখী, মানে তখন আর কেউ নাই, ভাত খাইতেছি মালিকেরটা, থাকতেছি মালিকের বাড়িতে, লেখাপড়াও করতেছি, এদিকটা ব্যবসা বিজনেস করতেছি, সবার সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং হইতেছে। ওই সুভাষ নজর বিলিতে একদিন ঘটনা একটা কি ঘটে যে 19 যে মেয়েরা পড়ে সাধারণত, তো 9 পড়ুয়া একটা মেয়ে আসছিল যে একটা মোবাইল সেট কিনবো, তো টাকা ছিল কম আর অনেক দোকান দেখলো তো ওনার দামের সাথে সেট মিলে না, তো আমার দোকানে একটা সেট পছন্দ করলো, তো দাম কত ঠিক আছে আপু এটার দাম হচ্ছে 4000 টাকা, দামাদামি করতে করতে ঠিক আছে 3500 টাকা, 3500 টাকা হইলো না, তো উনি শেষ পর্যন্ত 3100 টাকা এসে ঠেকলো। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সেটটার দাম 2500 টাকা কিনা ছিল, যদি 2600 টাকা বিক্রি করি তাহলে লাভ হইবে 100 টাকা, আর 3100 টাকা বিক্রি করলে লাভ হইবে 600 টাকা। তো ওই মেয়েটা আমার বললো যে ভাইয়া মানে অনেক কাছে এসে রিকোয়েস্ট করে বলে যে আমার কাছে তো টাকার শর্ট আছে, তো আমি টাকাটা যদি কালকে দিয়ে দেয় এসে হবে না? পরে কই না না এটা কেমন হয়, আমি তো দোকানে একটা কর্মচারী, আমার মালিক আমি কি কোনো কিছুই বলার নাই। তো পরে কই কি যে তাহলে ঠিক আছে আমি আমার কানের দুলগুলো দিই, মানে স্বর্ণের কানের দুল ছিল, আমার কানের দুলগুলো দিই, আপনি আমার সিটটা দেন, আমার দেখে তো মনে হয়। পরে আমি কই আপনার কানের দুল, আমি তো কানের দুল চিনি না, আপনার এটা কি স্বর্ণ নাকি আমি জানি নাকি, এটা তো আমি জানি না। তো মেয়েটা তারপরে বলে যে ঠিক আছে কানের দুল বাদ, আমার গলার চিনতে দিই, এটা দেখে তো মনে হয় যে এটা স্বর্ণ। আমি কি আপা আমি আসলে স্বর্ণ চিনি না, আমি আপনার কেমনে দিব? তো তারপর একটা জীবনের একটা রিস্ক নিলাম, ওই যে আমার মালিক আমার যে বেতন দিত না, ওই বেতনের থেকে আমার কাছে ছিল 1100 টাকা আর মেয়েটার কাছে ছিল 1500 টাকা, তো এই দুইটা মিলে 2600 টাকা হয় না? তারপরে ওই সেটটা আপনার 2600 টাকায় দুইজনের টাকা মিলাইয়া বিক্রি করে ফেলাই, আর চেনটা আমি নেই জাস্ট একটা ইয়ের জন্য, এটা আসলে এখন বিক্রি করে ব্যাগ খুলে গেছি, আর এটা যদি এখন শোনা না হয় তাহলে আমি আমার কোনো এই 1000 টাকা পুরোপুরি লস খাইলাম, আমার তো কিছু করার নাই। তো এটা নিয়ে রাতে নিয়ে আমার মানে ঘুম যেটা হয় এটা আসতে চায় না, এরকম একটা জিনিস, পরে খালি সোনা চেনটা দৌড়ি আর ভাবি যে এটা যদি শোনা না হয়, যদি 10টা হয় তাহলে তো লস খাইলাম, কেমনে বলি এটা আমারে, এই জিনিস তো কিছুই বলা যায় না। আবার ওই দিক দিয়েই হইলো। তো তারপরে এই পরের দিন কি করলো, ও আর 8000 টাকা না 9000 টাকা আমার চেন, এটা থেকে কি ও আর 1000 টাকা থেকে যাইবো? তো পরের দিন কি করলো, মামার দোকান আসিল, আমিও দোকানে ছিলাম, তো হঠাৎ করে মেয়েটা এসে বললো যে যে ঠিক আছে আমার চিনটা দেন, এরপর আমি গলাতে করে চিনটা দিলাম আর 1000 টাকা যে পাইতাম 1000 টাকা ব্যাক করে দিয়ে দেয়। তো আগে সেটটা 2600 টাকা বিক্রি করে 100 টাকা লাভ উঠেছিলাম, তো 1000 টাকা দিয়ে দেওয়ার পরে 500 টাকা আমি আমার পকেটে রাখিয়া আর 3100 টাকা বিক্রি করছিলাম, ওইটা পরে ইয়ের মামার কাছে ফিরে দিই যে মামা এই যে কালকে সেটা 3100 টাকা বেচছিলাম কিন্তু 2600 টাকা উঠেছিলাম। এই যে মামার ভিতরে একটা সন্দেহ ঢুকলো যে কি ও এই কাজটা কেমনে করলো, ও 3100 টাকা সেট বেচে 2600 টাকা কি করলো, ও আমার দোকানটা টাকা চুরি করছে, এই একটা সন্দেহ করলো। কিন্তু যেটা আমি বুঝি নাই, এই মামা আমার কি করলো, পরের দিন সকালবেলা আইসা হঠাৎ করে বলতেছে যে এই তুই কালকে কিভাবে 500 টাকা চুরি করতে যাবি দোকান থেকে? আমার তো চোখ দিয়ে পানি, যে দোকানের ম্যানেজার দোকানটা আমি নিজে কষ্ট করে ঘুরে উঠাইলাম আলাদা অন্য একটা মার্কেটে।
আপনি ঘটনাটা বললেন না তখন যে এই ঘটনা ঘটেছে?
বলার সুযোগই দেয়নি,
সুযোগই দেয়নি, কি করলো?
তখন যখন এই কথাটা বললো তো আমি চোখ দিয়ে কান্না করে দিলাম, তো বাইরে যাই আমি মামা, তো বাইরে যাই কান্না করতেছি। তো তার পরবর্তীতে আমি বাড়িতে
ছেড়ে দিলাম দোকান,
দোকানে চাকরি ছেড়ে দিয়া বাড়িতে চলে গেলাম, বাড়িতে চলে গিয়ে ওই যে আমি ক্লাস 8 পড়তাম না এই জায়গায়, তো তখন আবার ওই যে 7 ভর্তি হয়েছি, তো ওই জায়গায় পড়াশোনা করতে থাকি। তো আস্তে আস্তে বন্ধু বান্ধব ওই জায়গায় হয়, পরে ওই জায়গায় 4 মাস পড়লাম, 4 মাস পড়ার পর আবার মামা ফোন দিল যে তুই আইসা পর, আমাদের দোকানের কর্মচারী যেটা ছিল ওইটা নাই, আর গরিব মানুষের পোলাহীন পড়ালেখা করে কতটুকু কেমনি কি করতে পারবি, কিছুই করতে পারবি না, তুই আইসা পর, আমি তোর এনে উন্মুক্ততে পড়াবো না, এটা বলছে। তো পরে আমি আইসা পড়ি, আইসা পড়ার পরে বলি যে আমার যদি জেনারেলে পড়তে দেন,
আর মামা কি মানে যে মোবাইলে যার মোবাইলে
দোকান কাজ করতাম উনি সাদাত মামা, আসি আসার পর মামারা বলি যে না আমার যদি স্কুলে পড়তে না দেন তাহলে আমি চাকরি করতাম না, তাহলে তোর বলি যে তুই তাহলে কেমন স্কুলে পড়বি, যে আমি আগে স্কুলে যে স্কুলে পড়তাম ওই স্কুলে যোগাযোগ করলে পরে ওই স্কুলে পড়বো। তো ওই স্কুলে যাই, আবার যাওয়ার পর স্যার আমার বলতেছে যে তুমি এখানে পড়তে পারবা কিন্তু তুমি জেএসসি পরীক্ষা দিতে পারবা না, কেন তুমি জেএসসি রেজিস্ট্রেশন করো নাই, যখন রেজিস্ট্রেশন করেছি তুমি ছবি তুমি কিচ্ছু জমা দাও নাই। তো আমার ইচ্ছা ছিল যে শুধু যে আমি পড়বো আর কিছুই না, পরীক্ষার সময় এসে পড়ে নভেম্বরের 4 তারিখে একটি পরীক্ষা শুরু হইব এরকম, তখন ওই যার যার রেজিস্ট্রেশনের নাম আসবে তখন সব ছাত্রের রেজিস্ট্রেশনের নাম আসবে, আমার রেজিস্ট্রেশনের নাম আসবে না, সবাই ক্লাস 9 এটা দেবো আমি আর উঠতাম না, বাস আমার কান্না এসে বললো তখন আর কিছু করতাম না। তারপরে আপনার কয়েকটা ছাত্রছাত্রী বললাম যে আমার তো এই অবস্থা, তাহলে আমি কেমনি কি করি। তো তারপরে রমজান মাস আসলো, রমজান মাসে ওরা বললো যে তাহলে চল স্যারের বাড়িতে একদিন যাই। তো ওই সকালবেলা যে বাইরে করতাম সবার সাথে, তো তখন একদিন সকালে হঠাৎ এক রমজানে স্যারের বলি, স্যারের আর ম্যাডামে দুজন স্কুলের স্যার ম্যাডাম ছিল, তারপরে স্যারে আপনার ই করলো। এই পরের দিন যখন আবার বাইরে পড়তে গেলাম তখন আমার জিজ্ঞাসা করলো তোর আব্বার নাম কি, পরে আব্বার নাম বললাম, পরে আমার নাম এগুলো সব বললাম, বুঝলাম স্যারে নিজেই টাকা খরচ করে বোর্ডে যাইবো, মানে বোর্ডে যাই আমার নামটা রেজিস্ট্রেশন করাই নিয়ে আসবো, যেহেতু এইভাবে রিকোয়েস্ট করলাম। তো তারপরে কয়েকদিন পরে এই যে আসলো আপনার রেজিস্ট্রেশনের নাম আসলো, তো আমার নাম অটোমেটিকলি আইসা পড়ছে, ওই যে বছরের প্রথম দিক যে ছবি জমা দিয়েছিলাম সেরকম আমার রেজিস্ট্রেশন আইসা পড়ছে। আইসা পড়ার পর স্যারে বললো যে ওই শয়তান তুই তো কইছিলি তোর রেজিস্ট্রেশন হয় না, তোর রেজিস্ট্রেশন তো হয়ে গেছে, এখন তাহলে তুই বাসায় যায় ভালো করে পর পরে পরীক্ষা দি। পরে বাসায় গেছি, গিয়া আপনার পরীক্ষা দিতেছি, মানে পরীক্ষার কাছাকাছি সময় এসে বললো, তখন আবার কি করলো যে আমার পড়ার চাপ বাইরে গেল, তখন আমি মামারে বললাম যে মামা আমার তো পড়ার চাপ বাইরে গেছে, তো আমি কেমনি কি করবো, মানে দোকানও আগের মতো সময় দিতে পারতেছি না পড়ার লাইগা, মামার বাড়িতে থাইকে মামারটা খাইয়া মামার দোকানে ঠিক মতো সময় দিতে পারতেছি না, এদিকে পড়াশোনার সময় দিতে পারতেছি না। তখন মামারে কইলাম যে তাহলে মামা ঠিক আছে আমি আলাদা খাই, আপনি শুধু আমার 2000 টাকা দিন আর কিছু লাগবে না, এটা দিয়েই করি। তো মামা যেহেতু লেখাপড়া আর মামারে বলছিলাম যে আপনার যেই কাজ এই কাজ লেখাপড়া সারা জীবন হইতো না, আমি করাও পারতাম না, তো মামাই দিল লেখাপড়া এই মানে ই করতে সুযোগ দিল। তো এই সুযোগে আমার জায়গায় আবার আরেকটা ছেলে নিয়ে নিছে, আমি এবার একটু ই করতাম মানে বেশি ই দেখাইতাম টাকা টোকার ব্যাপারে যে লেখাপড়া করবো এইগুলা, তো আমার জায়গায় আরেকটা লোক নেই আর আমি ওইভাবে আসি মার্কেটিং এ, শুধু আমি মাল বিক্রি করতাম বাহিরে এক্সিকিউটিভ হিসাবে দোকানে দোকানে। পরীক্ষা মরীক্ষা সব শেষ হয়, তো পরবর্তীতে সব শেষ হওয়ার পরে আবার মামার কাজ আগের মতো যোগ দেই, মানে আগের মতো খাই দে মাঝখানটা খাওয়া বাদ দিয়ে দিয়েছি, আমি শুধু থাকতাম আর 2000 করে টাকা নিতাম। আর মামার কাছে আমি বলছিলাম পরে পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন মামা আমার বলে যে আচ্ছা এখন বল তুই কি করবি, তুই যদি দেখছ চাকরি করছো লেখাপড়াও করছো, তো তুই যদি লেখাপড়া করছো এইভাবে তাহলে তো আমার দোকানের লাভ হয় না, 12টা বাজে, তোর হয়তো লেখাপড়া করতে হবে নাহলে চাকরি করতে হবে, 2টা থেকে 1টা করতে হবে, কোনটা করবি। পরে আমি কই যে মামা আমি চাকরি করতাম না, কি লেগে করবি না। পরে কইলাম যে মায়ের যেহেতু বিদেশ আছে আমার এই কয়েকটা বছর সুযোগ আছে লেখাপড়া করার, আপনার এই চাকরি তো আমি সবসময় পামো, তাহলে চাকরি আমি কি লেগে করবো, চাকরি তো আবার করামো লেখাপড়া করে পড়াই। তো মামার রাগ উড়া গেল যে মাথা একদম পুরো গরম হয়ে গেলো যে মার্কেটটা আমি এত কষ্ট করে কাজ শিখাইলাম, সব মার্কেটে মার্কেটে পাড়াইলাম, সবাই হারে চিনলো আমার, এখন ব্যবসা ঠিক মতো জমে উঠছে, এখন চাকরি করবো না, এর সহ্য হয় না। তো এই মামায় আবার পরে আমার সময় দিল যে ভাবতে, পরে আমি ভাবলাম ভাই ভাই আমি একই উত্তর দিই যে চাকরি করতাম না লেখাপড়া করবো। তো এই রেজাল্টের জাস্ট 2 দিন আগে ডাকদানিয়া বলে যে হঠাৎ করে তোর এই ডিসিশন কি লেগে গেলো, মানে তুই লেখাপড়া করবি এটা কি লেগে গেলো, তো তুই আমার এনে থাক আমার এনে থাক, আমি উন্মুক্ততে ভর্তি করে দেবো না, আমি উন্মুক্ততে পড়তাম না, কে ভর্তি না, আমি উন্মুক্ততে পড়বো, আমি জেনারেলে পড়বো। পরে মামা আমার এইভাবে এইভাবে প্রশ্ন করলো যে এই তুই কাঠটা খাস, পরে কইলাম যে আপনারটা কাঠটা পরস, আপনারটা কার বাড়িতে থাকস আপনারটা, পরে আমার কইলো কি যে আমারটা খাস আমারটা পরস, আমার বাড়িতে থাকি আর আমার এনেই কস আমার চাকরি করবি না। এই পরে এইটা আর কইলে আর কি, পরে এই মাথা নিচে বেড়া রাখি, কিছুই করার নাই, যা কয় বিচার মানি তালগা খামার।
বিরতির সময় হলো আরো একবার, 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব। যারা যাহা বলিব সত্য বলিবতে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান তারা আমাদেরকে ফোন করুন, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিংক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, আর জি কিবি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে কনফেস করছে আলভি। ওকে আলভি, আমরা যেখানটায় ছিলাম ঠিক সেখান থেকে আবারও শুনতে চাই আপনার কাছে। বলেন, তারপর
ওই তারপর ওই রেজাল্ট দিয়ে দেয়, তো জেএসসি রেজাল্ট আমি 3.43 পাই। পাওয়ার পর আমার মন মেজাজ সম্পূর্ণ ভালো হয়ে যায়। তো
মানে আপনি যেভাবে কষ্ট করে পড়াশোনা করছেন,
হ্যাঁ, পড়াশোনা করার পর রেজাল্টটা ভালো হয়ে যায়, তো মামার প্রতি আবার আকর্ষণ হয়ে গেছে যে মামারটা খায় পড়ছি, লেখাপড়া করছি, তো আবার মামার কাজে যোগ দিয়ে দেয়। আমি আর ক্লাস 9 এ ভর্তি হইতে ওই জায়গায় মামার বলি না, মনে করছিলাম উন্মুক্তিতে ভর্তি হবো, কিন্তু যখন ফেব্রুয়ারি মাস আইসা পড়ে তখন আর আমার আর মন টিকে না। তো আবার মার্কেটে এক টাকাও বাকি ছিল না, সব বাকি গুটায় ফেলাইছিলাম রেজাল্টের আগে, যে রেজাল্টের পরে চলে যাবো, যে ভর্তি হয়ে যাবো। আবার রেজাল্টের পরে প্রায় 1.5 লাখ টাকা মার্কেট বাকি দিয়ে দিই। তো এই মাথা আমার এই প্রেশারটা আসে, তো তখন হঠাৎ
1.5 লাখ টাকা বাকি ফেলে দেন।
হ্যাঁ, আমার তো সবসময় কন্টিনিউ 2.5 লাখ টাকা বাকি থাকতো মার্কেটে, তো কিন্তু এই টাকাটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছিলাম একবার। কিন্তু এই ক্লিয়ারটা কোনো এক্সিকিউটিভ পার্লারের মধ্যে সাধারণত করতে পারে না, কিন্তু আমার লেখাপড়া ছিল না, শুধু সততা ছিল, বিদায় আমি এটা পারছিলাম। আমার সাইকেল, একটা সাইকেল কিনে দেওয়া হয়, মানে কনভেন্স লাগতো বেশি, প্রায় 150 টাকা মতো লাগতো, তো এই কনভেন্সটা কমানোর জন্য একটা সাইকেল কিনে দেওয়া হয়। সাইকেলে করে আমি সারাদিন মাল বিক্রি করতাম, কোনো কনভেন্স লাগতো না, জাস্ট খালি সাপ্তাহে যদি 20-50 টাকা, মানে 20-30 টাকা লাগতো সাইকেলটা ঠিক করতে, আর কিছু লাগতো না। কিন্তু আমার মনে তো অনেকেই যে আমি স্কুলে পড়বো,
যেভাবে হোক
একদিন সকালবেলা আমি জেএসসি পাশের সবকিছু নেট থেকে তুলছি, জন্মনিবন্ধন সার্টিফিকেট মার্টিফিকেট এগুলা তুলা এগুলা নিয়ে কি করলাম, ওই গাজীপুর চলে গেলাম। আমার ভাই বোন বাপ যেখানে থাকে মা তো বাহিরা ছিল, পরে ওই জায়গায় ভর্তি হই। ভর্তি হওয়ার পর সারাদিনে অনেক কষ্ট মষ্ট করে সারের কাছে ধরার পর ভর্তি হই, কিন্তু জাস্ট 12টার দিকে সুজা মামা, যেটা সাদত মামা ছিল, এটা হচ্ছে বড় মামা যে মাস্টার্স পাস ছিল এটা, আর সুজা মামা যেটা ছিল যে দেখতে অন্যরকম ছিল, একটু লোল টোল পড়তো, ওই মামা ফোন দেওয়া কি করে আলবি তুই করে আমি কই গাজীপুর করে সাইকেল লোক গেছে, বাড়ির সাইকেল কো, মানে সাইকেলটা চুরিয়ে গেছে, বাড়ির গেট খোলা ছিল, কোনো এক চোরা এসে নিয়ে গেছে, আমি তো গেছি স্কুলে ভর্তি হইতে। তো তখন আমি বলছি যে তাহলে ঠিক আছে মামা, আমি বাড়িতে আইতেছি, বাড়িতে আইয়া পরে দেখতেছি সাইকেল কি হয়েছে। পরে আসছি, আসার পরে কি করছি যে দোকানে স্বপন নামের একটা ছেলেরা ছিল, ওই স্বপনের কাছ থেকে আবার প্রায় 70-80 হাজার টাকার মোবাইল নিয়ে মার্কেটে বিক্রি করে প্রায় 30-35 হাজার টাকার মতো বিক্রি করে পকেটে নিয়ে পরে আইসি, টাকা দিতে যখন জমা দিতে আইসি তখন সাদত মামার দোকান আসছিল, তখন দোকান আসার পর মামায় আমার জিগাইতেছে যে সাইকেল কই। পরে আমি কই যে মামা আমি তো বাড়িতে ছিলাম না, স্কুলে ভর্তি থেকে ছিলাম গাজীপুর, সাইকেল তো আমি জানি না, তবে আমি রাত্রে বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর দেখি সাইকেলটা কই। কিন্তু উনি এই জিনিসটা বোঝার পরও ওই যে চাকরি করবো না স্কুলে ভর্তিতে গেলাম, এই কারণে উনি আমার মানে ওই সুযোগটা আর দেয় নাই। তুই কি করলো যে তার সাইকেল এখন দিতে দিব, করতে দিবি, পরে আমি সাইকেলটা আমি নিয়ে নিই। আসলে আমি একটু বেজার থেকে অন্যরকম এই মামাটার পরে বললাম যে সাইকেল আমি নিয়ে নিই, আমি করতে দিব দিতার মনে। পরে মামা কি করলো, ওই যে একটা টুল ছিল দোকানে, তো রাগে জিতবে হয়তো তর্ক করছিলাম অনেক, তো ঠাস করে না তুলতে বাড়ি দিতে চাইছে কিন্তু লাগে না, আমি সেরে গেছি। পরে মামার আঙ্গুল দেখা করি যে মামা আপনার টাকা বাইচ্ছে যে নিয়ে আসবেন, আমি টাকা দিতাম না। পরে ওই যে আমার বাড়িতে সোলমাই ছিল না, আমার বাড়ি ছিল গাজীপুর, কিন্তু সোলমাই আমার আত্মীয় ছিল, নানি বাড়ি ছিল।
আচ্ছা, আমি আপনাকে মানে ঘটনা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি কিছু জিনিস আপনাকে একটু জিজ্ঞেস করি। আপনার শখ ছিল লেখাপড়া করার এত এত স্ট্রাগলের মধ্য দিয়ে, আপনি শেষ পর্যন্ত কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আমরা যদি জেএসসি জায়গাতে আছি, আমি একটু জাস্ট আপনার
2016 আমি আপনার ই করছি যে ইন্টার কমপ্লিট করলাম, যে এই 2016
রেজাল্ট হয়েছে 2016।
হ্যাঁ,
কি আপনার রেজাল্ট কি?
4.08
4.08 পেয়েছেন। এই কষ্ট করে লেখাপড়া শুধুমাত্র নিজে নিজে খরচ জোগাড় করে,
এই যে যখন এখন যখন জানে বাড়িতে তখন আবার নিজে নিজে খরচ জোগাড় করে না, তখন নিজে বাপ মার কাছ থেকে,
তখন বাপ মা দেয়, এর মাঝখানে আপনি নিজে নিজে খরচ জোগাড় করেছেন, ব্যবসাবাদী করেছেন,
এর মাঝখানে কি প্রত্যেক পরীক্ষার পর, যেমন এসএসসি পরীক্ষার পর 1.5 মাস সময় ছিল, রেজাল্ট রাখ পর্যন্ত ওই 1.5 মাস আমি চাকরি করছি,
চাকরি করে আবার ওই পয়সা দিয়ে পড়াশোনা করেছেন,
ওই পয়সা দিয়ে পড়াশোনা করছি, এরপরে মা খরচ দিতে 1,000 টাকা,
বুঝতে পেরেছি, টুকটাক মার পরিবার থেকেও দিত। তো আপনি এত কষ্ট করে এত দূর পর্যন্ত লেখাপড়া করলেন, কেন লেখাপড়া করলেন?
লেখাপড়া ওই যে আপনি বলতেন আমার, আমি আপনার প্রোগ্রামটা একদম ইনশাল্লাহ প্রত্যেক এবিসি শোনার চেষ্টা করতাম, কখন থেকে ওই যে আমাদের শিমুলতলি একটা মেয়ে প্রায় আপনার 2012-র দিকে শিমুল, ওইটা আপনার 47তম কততম পর্ব জানিয়েছিল, শিমুলতলির একটা মেয়ে এই ঘটনাটা বলছিল, আপনার অনুষ্ঠানটা যে হয় এটা আমি জানতাম না, আমি জানতাম যে অন্য এসব,
মানে আপনি আমার অনুষ্ঠান শুনে আপনি ইন্সপায়ার হয়েছেন,
ইন্সপায়ার। আর সত্যিটা বেশি কি যে আপনি সবসময় বলতেন লাইফ ইজ মোর দেন ড্রামা, আর একটা বলতেন যে সবসময় লেখাপড়ার প্রতি এম্পাসাইজ দিতেন, যেটা জোর দিতেন যে জীবনের একটা হাতিয়ার হচ্ছে লেখাপড়া, এই লেখাপড়া তোমরা ছেড়ো না, এটা ছাড়তো তো মরতো, জীবনে সব ছেড়ে দিও, হাজবেন্ড ওয়াইফ লাভার ভালোবাসা মা বাপ, মা বাপ তো কোনো বলে না, মানে জীবনে সব সবকিছুই বলছিল করছিলেন, হয়তো বা আমি এই চিন্তাটা করছিলাম মা বাপ
অনেক বেশি গুরুত্ব দিতে বলেছেন। তো আপনি এগুলো শুনে শুনে আপনি ইন্সপায়ার হয়েছেন, খুব ভালো মাশাআল্লাহ, শুনে তো খুব ভালো লাগলো। তো আপনি এখন কি করছেন, কোথায় আছেন?
ইন্সপায়ার হয়েছি, তারপরে এই যে ঢাকা ভার্সিটিতে ট্রান্সফার মানে এই কি পরীক্ষা দিয়েছিলাম, এই পরীক্ষার মধ্যে বাবার ঋণের কারণে মানে বিরাট বড় একটা ধাক্কা খাইছি। যে জিনিসটা আমার বন্ধুরা যারা আছে আপনার
বুঝতে পেরেছি, বাবার ঋণ করেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি এখন কোথায় আছেন, কিছু করছেন আপনি এখন?
এখন এই যে জব করছি।
কি জব করছেন?
কাটিং এ যে একটা
গার্মেন্টস জব করছেন। গার্মেন্টস লেখাপড়া করার আরো ইচ্ছা আছে?
হ্যাঁ অবশ্যই।
কিসে ভর্তি হয়েছেন, কোথাও ভর্তি হয়েছেন?
আপনার না অ্যাপ্লাই করছিলাম, সাড়ে আট পাওয়ার পরেও কোথাও চান্স হয় না। জাস্ট এই জিনিসটাই ওদের মগজে একটু ডুবাইতে আসছিলাম। যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, আমি একজন এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমি আজকে সাড়ে আট
জিপিএ 5.5 পেয়ে অনেক জায়গায় চান্স হয় না। এটা আমরা ঠিক
আছে, এটা আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় হয় না, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হইল না।
কেন হলো না?
সাড়ে আট পাইছি, আমার সাড়ে আটের উপরেও আছে। আর তারপর আমি সাবজেক্ট চুজ করতে ভুল করছিলাম।
কি সাবজেক্ট চুজ করেছিলেন?
সবগুলো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এই সাবজেক্ট গুলো চুজ করছিলাম, আর বাওয়াল কলেজে অ্যাপ্লাই করছিলাম।
তাহলে আপনি এখন কি করবেন, কোথায় কোনো প্ল্যান আছে কোথাও ভর্তি হওয়ার জন্য?
এখন এই বছর আমার ডিগ্রি করতে হইব, আর সামনের বছর ই করতে হইব। আরো একটা জিনিস হয়েছে যে বর্তমানে আমার জিনিসটার সাথে পরিচয় হইল বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন আমার হয় নাই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসা মানে দুইটা জিনিস একসাথে কখনো পাওয়া যায় না, এটা বাবা
সে সময় আপনি একটা সম্পর্কে ছিলেন।
হ্যাঁ, ভাইবা চিন্তা করলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা আমি সামনের বছর দিতে পারবো, যেহেতু কিবরিয়া ভাই আপনি যখন বলতেন এই গল্পগুলো তখন বলতেন যে লেখাপড়া আগে তারপর আপনার ইটা, তো মনে করছিলাম যে ইন্টার পরীক্ষা দেওয়া শেষ, আয় পরীক্ষা দেওয়া শেষ যখন, তাহলে এখন আমি এফআইআর করতে পারি কোন একটা।
প্রেম করতে গিয়ে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে হারিয়েছেন, তাই তো বলতে চাচ্ছেন?
হ্যাঁ, এই প্রেম করতে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত কি আমার প্রেমটা থাকলো?
আপনার গল্পের মূল জায়গাটা হচ্ছে আজকে ফার্স্ট পার্ট। এগারোটা থেকে আমরা যে গল্পটা শুরু করেছিলাম সেটাই হচ্ছে ফার্স্ট পার্ট, এবং গল্পটার পরে অনেক অন্য জায়গায় ঘুরে গেছে। আমি পুরো গল্প জুড়ে সার্চ করেছি যে ও আর কোনোভাবেই সমকামিতায় জড়িয়েছে কিনা। আপনি ওই যে ঘটনাটা ঘটেছে আপনার জীবনে একেবারে ছোটবেলাতে, এরপরে কখনোই মানসিকভাবে বলেন বা শারীরিকভাবে বলেন হোমোজেনাস যে ফিল্ডটা, আসলে এটাকে ইংলিশে হোমোজেনাসই বলে, আপনি সমগোত্রীয় মানে ছেলেদের প্রতি আর কখনো ধরনের কোন আকর্ষণ শারীরিকভাবে বা মানসিকভাবে ফিল করেছেন অন্য কোনো ছেলের প্রতি? আমি শুধু ওর ঘটনা থেকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, তাহলে তাকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে নিয়ে এনে একটা সুন্দর সম্পর্কের মধ্যে নেওয়া সম্ভব। আমরা এটাকে বিপদগামী সম্পর্ক বলছি আমাদের সামাজিকতা, আমাদের ধর্মীয় প্রেক্ষাপটের জায়গাতে, কিন্তু এটা পৃথিবীর বিভিন্ন সমাজে বিভিন্ন দেশে এটা বিপদগামী সম্পর্ক না, এটাকে অনেক সময় রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয়েছে। সুতরাং ওই জায়গাটি থেকে কেউ যদি আমার এই বিপদগামী শব্দটাকে নিয়ে কোনো আপত্তি করেন সেই জায়গাটায় আমার কিছুই বলার নেই। আমি শুধু একটা কথাই বলবো, আমরা আমাদের সামাজিকতা এবং আমাদের যে ধর্মীয় নীতিনীতি বা আমাদের যে সামাজিক আচার আচরণ সংস্কৃতি সেখান থেকে অবশ্যই সেটা এটা একটি বিপদগামী সম্পর্ক, সেভাবেই আমি অনুষ্ঠানে এই শব্দটি ব্যবহার করেছি। কিন্তু এই সম্পর্কের জায়গাটি থেকে বা সবকিছু মিলিয়ে ওর যে জীবন স্ট্রাগল জীবন, সেখানেও একটা স্বপ্ন আছে, সুন্দর করে বড় হওয়ার স্বপ্ন, লেখাপড়া করেছে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন, এই অনুষ্ঠানগুলো শুনে ইন্সপায়ার হয়েছে, সবকিছু মিলিয়ে ওর যে সামনের দিকে এগিয়ে যাওয়া 22 বছরের জীবন, আমাদের যিনি আজকে সাইকিয়াট্রিস্ট আছেন ডক্টর তাজুল ইসলাম, তিনি কি বলেন সেটাই এখন দেখার বিষয়। আজকে যে কনফেসটা আমরা এখানে শুনেছি ব্যাপারে ডক্টর তাজুল ইসলাম শুরু থেকে আমাদের সঙ্গে ছিলেন, এখন আমরা তার মতামতটা জানবো। ডক্টর তাজুল ইসলাম পুরোটুকুই তো শুনলেন, কি বলতে চান আপনি, মানে পুরো বিষয়টাকে নিয়ে যদি আপনার কাছ থেকে আমরা জানতে চাই।
স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি আমি এখন বর্তমান থেকে 20 বছর পরে আমরা জানলাম যে মাদ্রাসায় পড়তে মাদ্রাসায় পড়ার সময় অন্য একটা ছেলের সঙ্গে একসঙ্গে ফ্রিতে। এখন একটা জিনিস বলে রাখা ভালো যে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে আমরা মনে করি যে ছেলে মেয়ের সঙ্গে মেয়ে ছেলের সঙ্গে সম্পর্ক হবে, এটাই সাধারণ নিয়ম, কিন্তু কখনো কখনো ছেলেরা ছেলেরা মেয়েরা মেয়েরা নিজেরা নিজেরাই এই শারীরিক সম্পর্কের মধ্যে পড়ে যায়, বিশেষ করে ওই কৈশোর বয়সে যখন তারা শারীরিক এবং যৌন বিকাশ লাভ করে থাকে। তো আলমিতে যখন প্রথম ওই ছেলেটা যখন শারীরিক ভাবে সম্পর্ক করেছে সে তার হয়তো এটা ভালো লাগে না, কিন্তু একসময় সে ওইটা নিজেই করেছে এবং একসময় কিন্তু এটা বুঝতে হবে একটা ছেলে আর একটা মেয়ে যখন পরস্পর আবেগগত ভাবে সম্পর্ক বের করে সেটা যেমন ভালোবাসা, ঠিক একই রকম ভাবে যখন সমকামীরা নিজেদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাদের কিছু একটা লাভ লাভ পর্যায়ে পেতে যায়, তারা মানে ভালোবাসার সম্পর্ক তৈরি। করে, তখন তারা একজন আর কিন্তু কাটতে পারে না। কিন্তু এটা একটা প্রমাণ আমরা এখানে দেখলাম, আলিয়া সময় ওই ছেলের নাম হাতের মধ্যে সেটা কিন্তু বুঝতে হবে যে ভালোবাসাটা শুধু একটা জৈবিক ব্যাপার, এটা হচ্ছে একটা কামনার ব্যাপার, একটা বাসনার ব্যাপার। সেই ব্যাপারে এটা যদি নারী নন নারী লিঙ্গের দিকে থাকে এমন কোনো কথা নেই, এটা কাম স্বামী তার সঙ্গে একই লিঙ্গিত হতে পারে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেউ কেউ সমকামী হয়ে উঠে, অর্থাৎ ওই স্বভাবটা তারা সারা জীবনে ত্যাগ করতে পারে না। আমরা জানি না আলবি সরকার যে কাজ করেছে সে আসলে সমকামী ছিল মনে হয়, অনুমান করতেছি সে হয়তো এই কাজ সমাজকে সাথে কিছু জানি না, কিন্তু এই বয়সে পরিস্থিতি শিকার হয়েছে যে সমকামী হয় এটা বলতে হবে, এবং তারা কিন্তু খুব অল্প সময় দিতে এখান থেকে উঠে আসতে পারে। এটা কেমন, এটা কিন্তু রোগের পর্যায়ে না। একটা হচ্ছে সমকামীটা একটা বড় ধরনের মানে জেন্ডার ডিজর্ডার, এটা মনে রাখতে হবে। সেটা কিন্তু চিকিৎসা খুব কঠিন, এবং সেটা চিকিৎসা নিতে হয়। অনেক সময় এমন হয় যে তারা আর কোনোভাবেই উপস্থাপন পারছে না, তারা নিজের কিছু বিভিন্ন দেশে এখন কিন্তু সমকামীরা আন্দোলন করে অধিকারও আদায় করে নিয়েছে যে তারা নিজেরা নিজে বিয়ে করবে। অনেক জায়গায় এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, সমকালিক যে বৈশিষ্ট্য বা এটা যে প্রবণতা রোগের যে লক্ষণ সেটা তাদের এখানে জানার এবং বোঝার জন্য সবার জন্য সমকামীরা কখনই এই লিঙ্গের প্রতি আকর্ষিত হবে, কখনোই তার তাহলে আসার কথা হচ্ছে যে তারা এক সময় কিন্তু এটাকে আমরা ডাইসেকশন বলি, এক সময় দেখা যায় যে সমকামিতা আসার পরে দ্বিতীয় লিঙ্গ যেটা স্বাভাবিক জীবন ব্যবহার করে না। একটা কথা মনে রাখতে হবে, আমরা কমারদের সবাই কিন্তু বাইসেক্সুয়াল কমারদের, কিন্তু আমরা সামাজিক ভাবে এবং নৈতিক ভাবে ধর্মীয় ভাবে আমরা এমন ভাবে সোশ্যালাইজ করি যেটার সঙ্গে আমরা কিন্তু হেটারোসেক্সুয়াল অর্থাৎ বিপরীতলিঙ্গী আমাদের প্রবণতাটা থাকে, এবং সেটা যাতে বজায় থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এই জন্য নাহলে সমান অস্থিরতা দেখা দেবে বা অথবা বিশৃঙ্খলা দেখা দেবে। আর দুই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে, আমাদের অনেক ছেলের জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। তারা খুব দ্রুত যদি দেখে যে না অন্য মেয়েদের প্রতি তাদের আকর্ষণ লাগে, তাহলে কিন্তু তারা চেষ্টার বলে এখান থেকে ফিরে আসতে পারে। আর যারা চেষ্টার বলে ফিরে আসতে পারে না, তাদেরকে কিন্তু এই আমাদের মতন সাইকিয়াট্রিক যে প্রফেশনাল সাইকেল নিতে হবে, যাতে আস্তে আস্তে তারা হেটারোসেক্সুয়াল বা বিপরীত লিঙ্গের প্রতি যে স্বাভাবিক আকর্ষণ সেটা ফিরে করতে পারে। আর যারা একেবারেই সমকামী হয়ে পড়বে তাদের জন্য আরো আরো উচ্চতর এবং আরো কমপ্লিকেটেড হয়ে
যাবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আজকের মতো আমরা শেষ করতে চাই, তবে তার আগে আমরা চিঠিপত্র বা মেইল সেকশনে এই পর্যায়ে আমরা মঞ্জুরের কাছ থেকে শুনবো কোন বন্ধুটি বা কে আজকে আমাদেরকে চিঠি লিখেছেন এবং তার চিঠির কন্টেন্ট আসলে কি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি লতা। আমার একটি বদ অভ্যাস আছে, সেটি হলো আমি মানুষের কথা রাখতে পারি না। কেউ আমাকে কিছু বললে আমি সেই গোপন কথা অন্যদের কাছে বলে দিই। এজন্য কিছুদিন আগে একটি পরিবারে অনেক ঝগড়া বাধে। এখন আমার উপলব্ধি হচ্ছে আমি অনেক বড় অন্যায় করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
শেষ হয়ে গেল আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব 187তম পর্ব। আমরা ফিরে আসবো 188তম পর্ব নিয়ে আগামী রবিবার ঠিক রাত 11টায়। যারা শীতের রাতে কষ্ট করে আমাদেরকে এতক্ষণ পর্যন্ত শুনলেন, আন্তরিক ধন্যবাদ দিয়ে শেষ করছি। একটি ভুল হাজার ভুলের জন্ম থামিয়ে দিক, তাহলেই আমরা বলতে পারবো আমাদের এই অনুষ্ঠানটির নিরন্তর প্রচেষ্টা সার্থক। আজকের মতো আরজে কিবরিয়া এবং তার টিম মেম্বারের পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Exclusively on FusionBD.com.